ABC Radio, 89.2 FM. Royal Tiger Green presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের সত্য বলার মঞ্চে আজ ফরিদপুর থেকে এসেছেন মোশাররফ হোসেন হৃদয়। 19 বছর বয়সী এই তরুণের জন্ম ফরিদপুরেই। ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের, এলাকায় সবার কাছে ভালো ছেলে হিসেবেই পরিচিত। মাকে খুব ভালোবাসেন, মায়ের হাতের যে কোনো খাবারই তার প্রিয়। সঙ্গীত নিয়ে অনেক দূরে যাওয়া তার স্বপ্ন। তারুণ্যের আলোয় আলোকিত এই মানুষটি আজ কেন যাহা বলিব সত্য বলিবতে এসেছেন তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে মোশাররফ থাকছে আজকে জেবিএসবি মঞ্চে 174তম পর্বে। প্রথমেই মোশাররফকে আমরা ওয়েলকাম করেছি। আমরা অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদেরকে আশ্বস্ত করছি, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, থাকছে ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত জানাবেন অনুষ্ঠান শোনার পরে। এনশিওর করছি ফোনে তাকে। ডক্টর তাজুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? অনেক ধন্যবাদ, আশা করছি আপনি শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে, আমি যখন ক্লাস থ্রিতে পড়ি তখন আমি খুব ভালো গান জানতাম। সব ম্যাডামই আমার গানগুলো অনেক শুনতো বা লাইক করতো। যাই হোক, একদিন নাজমা ম্যাডাম ছিল, সে বলে যে মোশাররফ একটা গান গা আমাকে। হ্যাঁ, ক্লাসে যখন ক্লাস থ্রিতে থাকি তখন তার রিকোয়েস্টের পরে আমি একটা গান গাইলাম, মা শিরোনামের। গানটা শোনার পরে দেখলাম ম্যাডামের চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে একবারে মনে করেন টেবিলটা ভিজে গেছে। আমি ভাবলাম যে আসলে আমি কি এত সুন্দর গানটা গাইছি, নিজের কাছে একটা ভাবলাম। যাই হোক, এরপরে সব ম্যাডামই গান শোনে, কিন্তু ফার্স্ট নাজমা ম্যাডাম ওই দিন আমার কাছ থেকে ওই গানটা শোনে। তারপরে আমি ক্লাস ফোরে যখন উঠি, এরপর কিছুদিন পরে ফোরে থাকাকালীনই আমরা তিন কাকাতো ভাই ছিলাম, একজনের নাম ছিল মামুন আর একজনের নাম গাউস। আর আমি তিন ভাই একসাথে পড়াশোনা করতাম, একসাথে খেলাধুলা করতাম, যেখানে যেতাম তিনজনে একসাথেই যেতাম আর কি। যাই হোক, দুঃখ কষ্ট সবই একসাথে শেয়ার করতাম। তারপরে দেখা যায় যে কিছুদিন পরে ওই যে মামুন নাম থাকে ওই আমার কাকাতো ভাইডার হৃদরোগ হয়। আমার আঙ্কেল অনেক যতটুক জমি ছিল সবগুলো বিক্রি করে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে আসে একটা হাসপাতালে, কিন্তু শুনতে পারি যে ভাইটা মারা গেছে। যাকে অনেক কষ্ট পাই, ও মারা যাওয়ার পর থেকে আমার কেজন স্কুলে যাইতে আর মন চাতো না। যে আসলে ও স্যার মানে একসাথে যেতাম, মানে একে আপন বাড়ির মতো লাগতো। পরে আমি যখন ফাইভে পিএসসি পাস করি, তারপরে একটা বছর আমি স্কুলে যাওয়া বাধ্য দেই না যাওয়ার
মানে স্কুল বাদ দিলেন কেন?
মানে ভাইটা মারা গেছে, মন চাচ্ছে না। তারপর আবার বাড়ি থেকে একটু কৃষি কাজের চাপ ছিল।
ভাই বোন ছিলেন আপনারা?
আমরা চার ভাই ছিলাম।
আপনার পজিশন কত ছিল?
আমি তিন নম্বর।
তিন নম্বরে ছিলেন? ওকে। আপনার বাবা কৃষি কাজ করতেন?
হ্যাঁ, কৃষক।
বলুন। হ্যাঁ,
যাই হোক, আর মন চাইতো না স্কুলে যাইতে, যাই পুরোপুরি মানে বাধ্য দিলাম একটা বছর। আবার আমার বাবা মারও ইচ্ছা ছিল যে ওকে একটা কোনো মাদ্রাসায় ভর্তি করব, কিন্তু দেখা যায় যে আমি ভাবলাম যে এইভাবে যদি পড়াশোনা বাধ্য দেই আসলে ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে যাবে। এ কারণে আমি আবার পুনরায় আমি মা বাবাকে বললাম যে আমি আবার স্কুলে ভর্তি হতে চাই। আমি আবার ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হই হাই স্কুলে। তারপরে নিয়মিত স্কুলে যেতাম না, এ কারণে যেতাম না, মামুন স্যার নামের একজন শিক্ষক ছিল, সে গণিত ক্লাস নিত, উনি আবার একটু মারধর করতো, ওনাকে দেখলে একটু ভয় পাতাম। উনি এক ক্লাসে আসে একটু চোখ গরম করতো, মানে অন্যরকম, যাই তুই দাঁড়া তুই পড়া বল। যাই হোক, আমি একটু ওই ওনার ভয়তে স্কুলে কম যাইতাম। যাই হোক, এভাবে যাই, দেখি যে নতুন একটা ম্যাডাম আইছে হাই স্কুলে প্রথম।
আচ্ছা,
ওই ম্যাডামটা উনিও আমার কাছ থেকে গান শোনে, অনেকে শুনছে যে ও খুব ভালো গান জানে, আমার কাছ থেকে অনেক গান শোনে। এভাবে করে যখন ক্লাস সেভেন উঠি, তখন ফারুক নামের আমার একটা ক্লাস ফ্রেন্ড থাকে, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। আমাকে একদিন স্কুলে থেকে বলে যে মোশাররফ চল দোস্ত আমরা জোহর নামাজটা পড়ে আসি। তখন ওই ফার্স্ট আমি প্রথমে ওর সাথে নামাজ পড়তে যাই। নামাজটা পড়লে ও আবার আমাদের এলাকার যে মালতে মসজিদ ছিল ওই মসজিদে আবার ও আজান দিত, যাকে বলে মুয়াজ্জিন। ও টুকটাক মুয়াজ্জিনের দায়িত্বটা পালন করতো, পুরোপুরি না, যেহেতু স্কুলে পড়ালেখা করে পিনক্ত আর কি, আসর মাগরিবে সেই তারকত ও আজান দিত, আর জোহর স্কুলে থাকতো আর ফজরে উঠতে পারতো না যেহেতু।
ওর নাম কি ছিল?
ফারুক ওর নাম ছিল। ও আমাকে বলে যে আজকে মসজিদে আসবি তুই। আমি বলি আচ্ছা দোস্ত আসবো। এরকম মাঝে মাঝে আসি। ও একদিন বলে যে মোশাররফ দোস্ত তুই তুই আজান দে, তোর কণ্ঠটা অনেক ভালো, তুই তো গান টান গাস। যাই হোক, আমি ওর কথা মতো একদিন আজান দেই। আজান দিলে এখন মাঝে মাঝে আজান দিতে দিতে ওখানকার মুরব্বিরা বলে আমাদের ইমাম সাহেব তো নিয়মিত আসতে পারে না ঠিক মতো, তুই তুই যদি আসিস তাহলে তো উপকার হয়। আসলে যাই হোক, আমি ওইভাবে আজান দেই। আজান দিতে দিতে ওখানকার একটা মুয়াজ্জিনের দায়িত্ব যাই পালন করি, ওই দায়িত্বটা আমার পাশ চলে আসে শুধুমাত্র ফারুকের কারণে। আমার ফ্রেন্ড ওর রিকোয়েস্টের কারণে আমি নামাজ পড়ি এবং মুয়াজ্জিনগিরিও শুরু করি। এরকম চলে। এখন একদিন আমি মানে জামাতের টাইম হয়ে গেছে, ওই টাইমে আমি মানে একামত দেব, তখন মানে টাইমটা হয়ে গেছে, কিছু লোক বাইরে আছে মানে ওযু করতেছে। তখন ওই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, ঠিক আছে, মসজিদের যে সভাপতি মুকাম্মেল মোল্লা, সে মানে আমি একামত দিছি, তুই একামত দিলি কে আমাকে বল। আমি কই দাদা আসলে জামাতের টাইম তো হয়ে গেছে দাদা, কই দেখছিস না অনেকজন অনেকে তোজু করতেছে। আমি কই দাদা নির্ধারিত টাইম আছে, কই এলাকায় এত আইনবাজি দেখাবি না, এলাকায় এত আইনবাজি দেখাবি না, কারণ এটা এটা শহর না যে নিয়মিত টাইম মতো দাঁড়াতে হবে, এটা এলাকায় সবাই ঠিক সময় আসতে পারে না। কই দাদা এটা তো দেখি কেমন কথা বলেন আপনি, এটা জ্ঞানী মানুষ হয়ে এরকম যদি আজকে এরকম টাইম ছাড়া দাঁড়ায় আর একদিন যদি দাঁড়ান এটা তো হতে হবে, এটা কেমন দেখা যায়, এটা তো খারাপ দেখা যায়। তারপর এরকম ওনার সাথে একটু ভেজালের মতো লাগে যায়। তারপর আমি দেখ একটা ভেজালি লাগে যে আমাকে অনেক গালি গালাজ করে, আমাদের এলাকায় একটু খুব খারাপ ভাষায় গালি গালাজ করতো, মানে শিক্ষার হারটা কম ছিল। যাই হোক, এরকম আমি আজান দিই। তারপর কিছুদিন রাগ করে আমি আর মসজিদে যাই না, আজানও দেই না। তারপরে ওখানকার সভাপতি সেক্রেটারি মিলে, আবার ওনারা সাদা সুদের মানুষ ছিল, পরে আমার বাবা খেয়ে বলতেছে আসলে আমার যায় ডাক দিচ্ছে যে তুমি যাও না, তুমি না যাওয়াতে তো মসজিদটা এখন কানা হয়ে আছে। মানে কি ওই আজান দেওয়ার মানুষ নাই, ইমাম ছিল উনি দেখা গেছে ঠিক মতো আসতো না। যাই হোক, এভাবে আমি পাঁচত্ব আজান দিই। এরপর যখন ক্লাস এইটে উঠি, এইট উঠার পর একটা মেয়েকে আমার ভালো লাগে, নাম ছিল পিথি, মানে চোখি চোখি এরকম, প্রায় প্রাইমারি স্কুলে তো একজনকে আমার ভালো লাগতো এরকম। যাই হোক, চোখি চোখি কিন্তু কাউকে বলতে পারতাম না। যাই হোক, এরপর এরকম আজান দেই, নিয়মিত স্কুলে যাই, এর পাশাপাশি একটু কাজ করা লাগে, তখন কাম কাজ করতাম নিয়মিতই, বাবা মা অনেক ভালো জানতো আমি। তারপরে একদিন স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে একটা মেয়ে ছিল, মানে নাম ছিল শারমিন, আমার ক্লাস তখন এইটে পড়ি, শারমিন নামের, ও একটু মানে ভাবনি তো, মুড দেখাইতো, আমি কারোর সাথে সম্পর্ক করবো না। একদিন আমি ওরে আমি ডাইরেক্ট বলি যে শারমিন তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আমি কই আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে। ও পরে কয় আমি তোমাকে ভালোবাসি না, নখ দিলে দিলে বলে গেছে। ওই দিনটা আমি অনেক কষ্ট পাইছি। তারপরে আমি কষ্ট পাইয়া ওর একটা খাতায়, ঠিক আছে, ওর যে গণিত খাতাটা ছিল ওই খাতার মধ্যে আমি লিখছি যে তোমার মন বলছে তুমি আমাকে ভালোবাসো, তুমি না বললে কি, তুমি শুধু আমারই, এইগুলো লিখছি। এইগুলো লেখার পরে ওই সময় আবার একটা বার প্রাইভেট ছিল, ওই প্রাইভেটের টাইমে আবার আমি তখন বাসায় চলে এসেছি টিফিনতে উঠে, তখন মানে গণিত স্যার এসেছে মানে প্রাইভেটটা নিতে। এখন ওই সুমনা নামের আরেকটা মানে বান্ধবী ছিল, সে ওই খাতাটা দেখে ফেলে, মানে যে পৃষ্ঠাটাই লিখছিলাম ওই পৃষ্ঠাটি অঙ্ক শুরু করা লাগবে, কিন্তু সেই পৃষ্ঠাটাই আমি লিখছিলাম ওই জিনিস। যাই হোক, ওই শারমিন ও খাতাটা স্যারের কাছে জমা দেয় যে স্যার ইয়ের আমি বিচার চাই, এভাবে আপনি বিচার করে দেবেন, নাইলে আবার
আপনার নামে বিচার চাই।
হ্যাঁ, আমার নামে বিচার চাই, ঠিক আছে।
ক্লাস এইটে পড়েন?
হ্যাঁ, তখন ক্লাস এইটে পড়ি। এখন আমি বাড়ি চলে গেছি, আমি ওই 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 বাড়িটার না একটা বড় একটা গোষ্ঠী ছিল, যাই হোক সর্দার বাড়ির নাম করতো, যে মেয়েটার আমি ওই চিঠিটা লিখছিলাম। পরে ওই বাড়িতে আমরা মোবাইল সার্ভিস যেতাম, আমার এক আঙ্কেল ছিল জিহাদ নাম করে, ওনার সাথে আমি মিশতাম, যদি উনি অনার্সে পড়ে ওনার সাথে মিশতাম। যাই হোক, উনি গেছে ল্যাপটপ আর কি চার্জ দিতে, ওই সময় আমি আর কি বাড়িতে যাইতে চাই, তখন শুনতে পেলাম জিহাদ আঙ্কেল আমাকে বলছে তুই স্কুলে কোনো কিছু করে থাকিস? আমি কই না, আমি কি করে থাকবো? দেখবি খেয়াল করে। আমি পরে ভাবলাম যে হ্যাঁ, আমি তো একটা চিঠি লিখে রেখেছিলাম। পরে মানে ওই জিহাদ আঙ্কেল ওনার সাথে যেহেতু বেড়ায়, উনি অনেক বড়, ওই শারমিনের মা বাবার কাছে শারমিন আবার কথাগুলো কয় যে ও আমার খাতায় এটা এটা লেখছে, মানে শারমিনের মা আমার বাবার কাছে এখন নালিশ দিবি, আমি টেনশনে আছি আর এই বয়সে আমার লজ্জা লাগতেছে যে কি যদি বাপ মার কাছে নালিশটা চলিয়ে যায়। পরে আমি জিহাদ আঙ্কেল কই ওনার আবার একটু শ্রদ্ধা করতো, মানে এলাকায় একটু রাজনৈতিক হিসাবে একটু অবদান ছিল, এ কারণে সেই চোখে দেখতো আর কি। যাই হোক, তখন আমি বলছি আঙ্কেল আপনি একটা কাজ করেন, আপনি এই জিনিসটা একটু সমাধান করে দেন যেভাবে পারেন, তাছাড়া যদি আমার বাড়ি থেকে জানে যায় তাহলে তো আমার সমস্যা, পড়ালেখা হয়তো হবে না। এটা বলার পরে পরে উনি অনেক রিকোয়েস্টের পরে আমাকে অনেক বকা টোকা দেয়, বকা দেওয়ার পরে আমি বুঝিয়ে বলার পরে তারপরে জিনিসটা দেখ সলভ হয়। তবে স্কুলেতে তারপরের দিন আমি স্কুলে যাই, স্কুলে যাওয়ার পরে বিএসসি স্যার আমাকে ডাক দিছে যে গণিত নাই, যার কাছে ওই খাতাটা জমা দিছিল যে চিঠিটা, স্যার আমাকে ডাক দিছে যে মোশারফ শুনে যা, আমাকে লাইব্রেরিতে নিয়ে গেছে। স্যার বলে আমি তো বুঝছি যে কি জন্য আমাকে ডাকছে, আমি স্যার বলে বেশি বেশি বিয়াদ হয়ে গেছে না, তারপরে বাপ দেখাবা বাইরে, বাপ দেখাবা স্কুলে আসবা, একবারে ভদ্র মতো থাকবা, নাইলে একবারে গিরে কাটি ভেঙে লাবো, এটা কই আমাকে কয়েকটা বাড়ি দেয়, 10-12টা বাড়ি দেয় বেতের বাড়ি। আমার পিঠে অনেক প্রচন্ড মানে ব্যথা করে, তবে ওই মেয়েটাও ছিল তখন শারমিন, ওকেও ডাকছিল। তারপরে আমাকে বলছে এইগুলো তুই লিখছিস কেন? আমাকে স্যার এটা তো একটা গান লিখছি, আমি আবার গানের ভাষায় বুঝে দিছি, আমাকে স্যার এটা আমার নিজের লেখা গান, এই মন বলছে ওখানে সুর দিয়ে গা দিয়ে, আমি তখন একটু সুর দিয়ে দেখা দিছি, তোমার চোখ বলছে তুমি আমায় ভালোবাসো, এরকম একটা সুর দিয়ে গানটা আর কি গাইছিলাম। তারপরে ওর বান্ধবীরা সবাই বলতেছে যে তুই একটা কাজ করছিস না এরকম লেগছে, তো এই কাজটা করা ঠিক হয়েছে। কিন্তু তার আগে ও অনেকটা আমার মনে হতো আমাকে লাইক করতো। যাই এভাবে যাই, তারপরে ওর ধারার দাঁড়ি না। তারপরে কিছুদিন পরে জিএসসি পরীক্ষা আসে, ফাইনাল পরীক্ষা, পরীক্ষাটা দেওয়ার পরে আমার গণিতে গণিত অঙ্ক আমি একটু কাঁচা ছিলাম, অঙ্ক সাবজেক্টে ফেল আসে, অঙ্ক আর ইংলিশেও আসে, এই দুইটা সাবজেক্টে আমার ফেল আসে। তখন অনেক কষ্ট পেলাম। কিছুদিন পরে আমি বাড়িতে আর কি একটা কাম কাজ নিয়ে রাগ করে ঢাকার দিকে চলে আসি, মাত্র 300 টাকা নিয়ে। আমার বড় ভাই যে এখন বিডিআর চাকরি করে বর্তমান, তার 300 টাকা নিয়ে আমি ঢাকার অবস্থায়, আমি কিন্তু ঢাকা চিনি না তখন, ঢাকার উদ্দেশ্যে রওনা দেই, রাগ করে চলে আসতেছি, মাত্র 300 টাকা বাইরের বইয়ের মধ্যে ছিল, ওই বইতে নিয়ে চলে আসছি। এখন ভাবতেছি যে কোথায় যাবো, আস্তে আস্তে অনেক টেনশন করতে, বাড়িতে ফোন দিচ্ছে আমি ফোন ধরতেছি না। তখন আমাকে একটা ফোন দেয়, যে আমার আঙ্কেল যে জিহাদ নাম কইছিলাম, উনি আমাকে একটা ফোন দেয়, ওই ফোনটা চালাই। যাই হোক, গাবতলি আসে, ওই যে গাবতলি টার্মিনাল, ওখানে নামি। নামার পরে চিন্তা করি সবার দোকানে দোকানে আমি যাচ্ছি, মানে ওই যে হোটেলে যাই, বলতেছি সালাম দিছি, প্রথমে বলছি মামা আমাকে একটা কাজ দেওয়া যায়। উনি বলে যে তোর বাড়ি কোথায়? আমি বলি ফরিদপুর। ফরিদপুরের লোক অনেক বাটপার, এত সরেক একটা থাবুর মারতাম আমাকে, দৌড়ে জোরে করে একটা থাবুর দেয়, আসলে আমি আবার তারপরে আর এক দোকানে যাই, আমার ইচ্ছা আমি বাড়িতে যাবো না, রাগ করে আসি, অনেক কাজও করি তারপরও বাবা প্রচুর গালাগালি করে বাড়িতে, এই চিন্তায় আমি আবার জিএসসি ফেল গেছি, এই কারণে আমি চলে আসি। আসার পরে আবার আর একটা দোকানে গেছি, সালাম দিয়েছি, দিয়ে বলে উনি বলে যে না এখানে কোনো কাজ হবে না, আপনার কোনো গার্জিয়ান আছে? আমি কই না, আমার কোনো গার্জিয়ান নেই, আমার ঢাকা কোনো আত্মীয় নেই, এখান থেকে যান। তারপরে আর একটাই যাই, সেখানে সালাম দিয়ে সবকিছু অনেক কিছু জানার পরে বলে আচ্ছা এখানে কাজ কর, মানে কই এখনই তুই কাজ কর, মানে যাওয়ার সাথেই আমাকে আমি কাজটা ওখানে কাজ শুরু করে দিছি। হোটেলের ওই যে হালবাটি মাছতেছি, তারপরে ওই যে মানে ওই টেবিল গুলো আমি মুছতেছি, খাবার টাবার দিতেছি,
মানে হোটেল বয় হিসেবে আপনি কাজ করেন?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
হোটেল একজন কর্মচারী যাই হোক।
আচ্ছা,
তারপরে এরকম কাজ করি, করতে করতে হঠাৎ করে মানে আমি কিন্তু আমি কটা বলি যে আমার খুব খিদা লাগছে, একটু পরে খাইতে দেবো, একটু পরে সবজি দিয়ে শুধু কটা ভাত দিছিল, কটা খাই। এরপর এরকম মানে তুই দিনে ডিউটি নিবি না নাইটে ডিউটি নিবি? আমি কই আসলে আজকে তো অনেক জার্নি করে আইছি, আমি দিনের বেলায় করতে চাই আর রাতে ঘুমাতে চাই। তখন বলে না তোকে নাইটেই দেবো আজকে। ঠিক আছে, আমি কই আসলে আজকে যদি একটু ঘুমাতে দিতেন, অনেক পথ জার্নি করে আইছি, আমার অনেক ঘুমাতে মনে যাচ্ছে, কই না আজকে তুই সারা রাত কাজ করবি। যে মালিক আর কি হোটেলের সে বলে, আমি খুব আমার ঘুমাতে ইচ্ছা করছিলাম, আমি যাইতেও চাইছিলাম কিন্তু আমাকে যাইতে দেয় না। পরে দেখা যায় যখন এরকম কাজ করি রাত যখন 12টা বাজে, তখন আর কি আমি গিলাসে যখন পানি খাওয়াতে যাই, একটা গিলাস হাত থেকে পড়ে নিচে পড়ে ওই গিলাসটা ভেঙে যায়। ভাঙার পরে ওই উনিও খুব গালি গালাজ করে যে গিলাসটা ভেঙে ফেললি আর এরকম করে, মানে আমাকে খুব গালি গালাজ করে। তারপরে মানে আমাকে ঘুমেতে মানে ওই গিলাসটা পড়তো না, মানে এত প্রচন্ড ঘুমের ঘুম আসতেছে এই জন্য গিলাসটা পড়ে গেল। তারপরে যখন ফজরের আজান দেবে তার আগ দিয়ে আর একটা গিলাস পড়ে গেল, আর একটা গিলাস ভেঙে গেল, তখন অনেক রাগা রাখছে। যাই হোক, এখন আমি তো আমার তো ঘুমাইছে, ফজরের নামাজটা পড়ছি, নামাজ পড়ে যখন মুনাজাত ধরছে, আসলে আমি নিজেই যাই না, দেখি দুই চোখে জল, আমার আমার শুধু মানে জল পড়তেছে চোখ দিয়ে, আমি নিজেই জানতি না কে এত জল পড়ে। তার মা বাবার কথা অনেক মনে পড়ছে,
মানে খারাপ লাগছে,
অনেক খারাপ লাগছে, কি শহর এরকম, মানে ফার্স্টে আইছি মনে করছি শহর কি এত কষ্ট। তারপরে যাই হোক, আমি যেখানে আমাদেরকে ঘুমাতে দেয় ওখানে ঘুমাতে গেছি, মানে একটা বিল্ডিং, একটা খুব পুরাতন বিল্ডিং হয়তো, সেখানে তাও ঘুমাতে সেখানে কোনো ই নাই, ওই পোলরের পাড়ি শোয়া লাগবে। যাই হোক, এখন শুতে গেছি, দেখি ওখানে অনেক নেশাখোর, মানে গাঁজা এগুলো খাচ্ছে, ঠিক আছে মদ। এখন আমার গুলো প্রচন্ড ঘুমাইছে, ওই ওমরা প্রচন্ড জোরে জোরে কথা বলছে, আড্ডা দিতেছে, বুঝছেন, আমার খুব খারাপ লাগে। আমি তো ওই মামা আমার তো খুব ঘুম লাগছে, আপনারা একটু যদি বাজাতেন আমি একটু ভালো মতো ঘুমাতাম। তখন আমাকে অনেক খাবর চাবর দেয়, চুপ করে, হ্যাঁ চুপ করে বসে থাকার। এখন আমি মানে সারাদিন তো ঘুম নাই, জার্নি করে আসছি, আবার সারা রাত ডিউটি করছি, তারপরে আমার অনেক ঘুমাতে ইচ্ছা করছে কিন্তু উনরা খালি ওরকম কথা বলে, যাই হোক একটা বালিশও নাই ভালো মতো, আমার অন্য সবার বালিশ আছে, মানে আমারটা টেনবে পরে এরকম বলছিল। যাই হোক, পরে আমি করি কি আমার মনটা ঘুরে যায় যে বাড়ির দিকে যাই, বাড়িতে অনেক ফোন টোন দিচ্ছে, পরে বাড়ি চলে যাই।
কতদিন পরে গেলেন?
দুই দিন পরে, মাত্র দুই দিন ছিলাম। দুই দিন পরে যাই, আবার স্কুলে যাই, স্কুলে আবার নিয়মিত যাওয়া ধরি, যেহেতু স্যার আমাকে সব স্যাররাও ভালো জানত, একজন স্যার ফোন দিয়ে বলতে যখন আমি ঢাকায় ছিলাম না, তখন স্যাররা আমার খোঁজ নিতে যে চলে আই, এখন ফেল গেছিস? ফেল তো যাই, দু একজন এখন পাশ ফেল তো আছেই, বাড়ি এসে আবার এই দুই সাবজেক্টটা ভালো মতো পরীক্ষা দে, পাশ করে যাবি না, তাছাড়া এই বয়সে যদি পড়ালেখা বাদ দিস কেমন যায়। অনেক কিছু বোঝানোর পরে যাই আমি বাড়িতে যাই, যাওয়ার পরে স্কুলে যাই, ওই স্কুলের একটা টিম থাকছে ফুটবলের টিম, মাইকিং করার মতো কোন লোক পাইতেছে যারা সারছে, আমাদের আঙ্কেল আর কি জিহাদ আঙ্কেল, তখন এক গণ্যমান্য ব্যক্তি সারছে। এখন আমাকে ওই ক্লাস টাইমে, তখন আমাদের অঙ্ক ক্লাস নিতেছে, ঠিক আছে, ওই টাইমে মানে আমার একটু কণ্ঠ ভালো ছিল, বলে যে তুই আমাদের মাইকিংটা করে দে, তাছাড়া তো কোনো লোক পাইতেছি না। তখন আমি আবার আমি অনেক খুশি হয়েছি যে না মাইকিনে যাবো, ওই প্রথমে মাইকিনে যাই, যার পর স্যার অনেক রাগ করে যে আমার ক্লাস বাদ দে হোস্টেলে গেলে ধারাভাষ্যকার দিবার পরের দিন আমাকে লাইব্রেরিতে ডাকে এইভাবে তুলে, মানে আমাকে খুব আবারও মারে আর কি লাইব্রেরিতে নিয়ে যে এইভাবে
লাইব্রেরিতে নিয়ে।
হ্যাঁ তখন আমি মানে জিএসসি ফেল গেছি আবারও উঠতে পারছি না, মানে আবার আরেকবার দিয়ে উঠা লাগবে, তারপর যে পাস করি তারপরে শুনতে লাগবে। যাই হোক এভাবে আর কি খেলাধুলা ধারাভাষ্যকার দেই, তারপর অনেকে আমাকে ধারাভাষ্যকার হিসেবে চেনে, মানে একটু যদি দেবো মানে কিভাবে দিতাম ধারাভাষ্যকার এটা
আঁকা দিতেন একটু টেস্ট করি আমরা। হ্যাঁ
সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি মোশাররফ হোসেন আজকের এই ফুটবল খেলা অনুষ্ঠান থেকে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। মাঠের পশ্চিম প্রান্ত দেখা যাচ্ছে ইতিমধ্যে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না।
মোশাররফ থেমে যান থেমে যান থেমে যান। আপনি কাকে নকল করতেন এই যে ধারাভাষ্যটা মানে দিতেন আর কি, কাকে নকল করতেন?
মানে চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের মতো
আসলে জাফরুল্লাহ সারাফাতের গুণগান গাইতে চাই আমরা আজকের অনুষ্ঠান থেকে। এটা অনেক বড় পাওয়া, নিঃসন্দেহে পাওয়া, কারণ একজন ধারাভাষ্যকারকে যদি আলাদা ভাবে চেনা যায় তার কাজ দিয়ে, নিঃসন্দেহে এটা আপনার জন্য অনেক বড় একটা অনার।
এরপরে আমি আবার কিছুদিন রং নম্বরে কথা বলি, একটা রং নম্বরের সম্পর্ক হয়। আমি মানে ফেল যাওয়ার পর থেকে মনটা অনেক খারাপ, যে মনে চাই যে রং নাম্বার ঢুকে, যার যার মানে অনুমানের নাম্বার ঢুকে এরকম রং নাম্বার খুঁজতাম। একদিন ফোন দেই একটা মেয়ে ধরে, মেয়েটার বাসা হলো, মেয়ে বলতে বউই ধরা যায়, যাই হোক কুমিল্লা বাড়ি ওই বউটা, ওর হাজবেন্ড বাইরে থাকে কুমিল্লা থাকে, তার সাথে একটা সম্পর্ক হয়ে যায় যে তার সাথে আমি দেখা করব। আমার আবারও মন চাই আবার ঢাকা আসতে, দ্বিতীয়বার আর কি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই শুধুমাত্র ওনার সাথে দেখা করবো বলে, যে ওই হোটেলে আবার যাবো যে হোটেলে ছিলাম, হয়তো আরো দু একদিন থাকে ওনার সাথে দেখা করবো। কিন্তু ওখানে যাওয়ার পরে আসলে ভাগ্যটা এমনই খারাপ হয় যে ওখানে যায় ফোন দেই দেখি যে ওই নাম্বারটা বন্ধ, রইল রং নাম্বার, যাই হোক নাম্বারটা দেখি যে বন্ধ, খুব কষ্ট পাই, আবারও চলে আসি বাড়ি, মানে দুই বার ঢাকা যাওয়া গেলো একদিন ছিলাম মাঝে, ঠিক আছে আবার চলে আসি। আমি কিন্তু যখন আবার দ্বিতীয়বার ঢাকা গেছিলাম বলছিলাম ওই মামাকে যে আর আমি কখনো যাব না, আপনাদের এখানে কাজ করবো, এইভাবে চলে আসি। তারপরে আমাদের স্কুলে মানে সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান হতো না, আমি এবং যারা ভালো গান জানতাম সবাই আমরা বলছি যে স্যার, যে সভাপতি স্কুলের ওনাদেরকে বলছি আমরা একটা কথা বলতে চাই, সব ছাত্রছাত্রী মিলে তাদের কাছে আমরা একটা মিটিং এর মতো ডাকছে, ঠিক আছে ডাকছি যে আমাদের সব স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমাদের স্কুলে কেন হবে না। যাই হোক উনরা বলে যে আচ্ছা এই জিনিসটা আমরা ভাবে দেখি। এমনি শিক্ষা সফরে যাইতো, আমরা চাইতাম যে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক তারপরে শিক্ষা সফরে নাই যাব, আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হোক, সবাই এলাকার লোক দেখুক একটা বিনোদনমূলক অনুষ্ঠান। যাই হোক তারা ওই বছরেই, যাই হোক যখন আমি তখন ওই এইটেই পড়ি তখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তখন আমি একটা মানে আমি অনেক গানের জন্য প্রস্তুতি নেই এবং অনুষ্ঠানে গান গাই, গান গাইলে অনেক দর্শক থাকে, তার মধ্যে থেকে একজন আমাদেরই এক ভাইয়ের বউ থাকে ওই অনুষ্ঠানটা আর কি দেখে, আমার গানটা শুনে অনেক আমার দিকে অনেকটা বন্ধুত্বের মতো করতে চাই, যেহেতু আমাকে বলছে যে তোমার নাম্বারটা দেবে।
আপনাকে দেখেই নাম্বার চেয়ে নিল, ঠিক বুঝলাম না, আপনি তখন এত ছোট ছেলে, তখন বয়স কত আনুমানিক?
তখন এটা সম্ভব এটা 2012 সালের ঘটনা, তেরো পড়ে গেছে, যেহেতু আমি একবার ফেল গেছিলাম তখন আমার কাছে নাম্বার চাই, নাম্বার চাওয়ার পরে
আমি তো আপনার চেয়ে বয়সে বড় ছিল।
হ্যাঁ বয়স অনেক বড়, আমার একটা মেয়েও আছে।
ওকে নাম্বার চাই, তারপর
তারপর বলে তোমার গানটা তো অনেক সুন্দর লাগলো, আমি তো ওই আচ্ছা ধন্যবাদ আপনাকে, আমাদের এলাকায় বেশি দূরে না, এরকম আমরা যে মসজিদে আজান দিতে যেতাম ওবেন্দে গেলে ওই সাইডে বাড়িটা ছিল, মাঝে মাঝে দেখা সাক্ষাৎ।
আপনি কি লেখাপড়ায় খারাপ করতেন, আপনার ফ্যামিলি থেকে কিছু বলতো না?
ফ্যামিলি থেকে মানে লেখাপড়ার প্রতি কোনো আগ্রহ দিত না, শুধু বলতো যে মাঠে যা কাম কাজ কর।
পরিবেশ একটা অনেক বড় জিনিস প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলি যে পরিবেশে যে বড় হয় সেই পরিবেশকে সে তার চারিত্রিক গঠনে ধারণ করে। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ছোট্ট একটা বিরতি সময় হয়েছে, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে, আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2 তে মোশাররফের জীবনের অপ্রিয় সত্য। ছোট্ট একটা বিরতির পর আমরা আবারও ফিরে আসবো
এই অনুষ্ঠানে। চার মিনিট পরেই ফিরছি, আর ওকে দেখার জন্য আপনারা আসতে পারেন আমার ফেসবুক পেজে। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। লাইক দিয়ে দেবেন। এই পেজটি ছাড়া আমাদের কোনো পেজের সঙ্গে আর কোনো ধরনের কোনো আমার কোনো ধরনের কোনো সম্পৃক্ততা নেই। চার মিনিট পরেই ফিরে আসছি।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sotto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামী জেতারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং শুনছেন আজকে মোশাররফের জীবনের অপ্রিয় সত্য। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানে যদি আপনি আসতে চান ফোন করুন আমাদেরকে। ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আরো একবার বলছি 09613892892। কথাটা বাড়িয়ে আবারও ফিরছি মোশাররফের জীবনের অপ্রিয় সত্যে। মোশাররফ, তারপর?
হ্যাঁ, পরে নাম্বারটা আমি দিলাম। উনি একদিন আমাকে মিস কল দিল, যাকে অনেক ভদ্র ভাষায় কথা বলি। উনি বলে যে একটা গান শোনাবেন, যাকে আমি উনাকে একটা গান শোনাই, গান শোনাই। তারপরে এরপরে নায়ক মান্নার ডায়লগ ভয়েসটা দিতাম, এরকম শোনাতাম। অনেক বিশ্বাস তৈরি গেলাম। তারপরে এলাকায় মাঝে মাঝে
মানে মহিলার নাম কি ছিল?
মহিলার নাম ছিল
নাকি নামটা মোটে মোটে পড়ছে না,
নাম ওরকম মনে রাখতাম না,
নাম মনে রাখতেন না?
না না।
আপনি যখন এইরকম একটা মহিলার সঙ্গে কথা বলছেন তখন আপনার বয়স 14 বছরের মতো বয়স তখন আপনার?
হ্যাঁ। ওকে, যাই এরকম কথা বলি, উনি আবার উনি আমাদের বাসায়ও মানে বিদ্যুৎ ছিল না, উনার বাসায় বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ ছিল সাইডের বাড়িতে। ওই বাড়িতে আসতো উনি, মোবাইল চার্জ দিতে আসতো। তখন আমও যেতাম, মাঝে মাঝে দেখা করতাম, কিন্তু আমার কোনো খারাপ নিয়ত ছিল না। আমার মেন উদ্দেশ্য ছিল যে টাকা খাবো, এর কাছ থেকে টাকা খাবো। বাসাতে চাইলে সেভাবে টাকা পয়সা দিত না, সে কারণে আমি টাকা খাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু হাজবেন্ড বিদেশে, যাই হোক টাকা পয়সা খাওয়া যাবে, এরকম একটা মনের মধ্যে পরিকল্পনা ছিল। যাই হোক, এরকম কথা বলি, ডায়লগ দেই, যদি আপনি ট্রাই করতে চান একটা নায়ক মান্নার ডায়লগ ভয়েসটা দিতে পারি।
আচ্ছা ঠিক আছে, আমার ট্রাই করতে হবে না, আপনি বলেন দেখি একটু শোনাই কিরকম।
বাবা বাবা, তোমার চোখ করে আছো কেন? বাবা বাবা, তুমি উত্তর দাও, কি অন্যায় করেছিল আমার ওই আদরের ছোট ভাই? আজ কেন সে ওই দড়ির রোষে চলছে? বাবা বাবা, তুমি চুপ করে থেকো না, আমার আমার ওই ছোট বোনটা কি অন্যায় করেছিল? শুনে রাখো বাবা, এই দুনিয়াতে কোনো ভালো মানুষের দাম নেই। দাম আছে ওই সন্ত্রাসের, দাম আছে ওই গুন্ডার, দাম আছে ওই চাঁদাবাজের। মা মা, তুমি বাবাকে বোঝাও, মা তুমি বাবাকে বোঝাও, তোমার এই বাদল আজ থেকে দেশের একজন বড় কুখ্যাত খুনে, একজন বড় কুখ্যাত খুনে। তাই এই বাবুল, এই বাবুল আর ভালো হবে না মা। মা তুমি বোঝাও, মা তুমি বোঝাও।
ওকে, হিজ গুড, হিজ গুড অ্যাট মান্নার'স ভয়েস, নো ডাউট। আপনি এই ভোকালটাকে কি আপনার যে অপ্রিয় সত্যটা আজকে এখানে প্রকাশ করছেন, আপনি আপনার এই ভোকালটাকে কি কোনো খারাপ কাজে ব্যবহার করেছেন?
এগুলো করে দেখাতাম এই কারণে যে মানে এরকম করলে হয়তো আমাকে অনেক ভালো জানবে, এদের কাছ থেকে মানে ভালোর দিক হলে টাকা পয়সা যাই চাই, মানে বিশ্বাস তোর একটা জায়গা তৈরি করতাম এদের কাছ থেকে, গান শুনে এই ডায়লগ দিয়ে দাম বাড়াতাম, ওয়েট। হ্যাঁ, এভাবে
ডায়লগ দিলেন, মানে
ডায়লগ দিলাম, এরকম গান শোনাই, মাঝে মাঝে ফোনে কথা হয়, বিশ্বাস করে দেয়। যাই হোক, একদিন আমি বলতেছি আসলে একটা কথা বলবো আপনাকে, বলে হ্যাঁ বলো, সমস্যা কি? আমি আসলে আপনি তো আমার অনেক সিনিয়র, তারপরেও যেহেতু অনেকদিন ধরে কথা বলি, আসলে তুমি শব্দটা ব্যবহার করলে কেমন হয়? তুমিও যদি তুমি করে বলো, আমি যদি তুমি করে বলি
ওই ভদ্র মহিলার সঙ্গে।
হ্যাঁ, সমস্যা নাই, ঠিক আছে, বলেন, সমস্যা নাই। যাই হোক, এরকম তুমি করে যখন বললি আস্তে আস্তে এরকম আগেতে থাকি।
আচ্ছা,
এর মাঝে আমার একটা রং নম্বরের সম্পর্ক হয়, তার বাড়ি হলো গোপালগঞ্জ, ওই মেয়েটার বাড়ি মুকসেদপুর থানায়। তার সাথে আমার দেখা করা লাগবে। ওনার সাথে কিছুদিন আমি ঘন ঘন ফোন দিয়েছি ওই ভাবিরে যে আমার টাকা লাগবে, আমার বাসাতে হয়তো কি কোনো কিছু বলে টাকাটা আমি নেওয়া পারবো না, দেখা করা লাগবে, আর ফরিদপুর থেকে বেশি দূরে না গোপালগঞ্জ। যাই হোক, আমার 500-1000 টাকা এরকম টার্গেট নিয়েছি, যেরকম কিছু টাকা হলে তার সাথে দেখাটা করতে পারবো। যাই হোক, ওনাকে বলি আসলে আপনাকে একটা জিনিস চাইতে চেয়েছিলাম, আসলে লজ্জাও করতেছে। কেন লজ্জা কিসের, বলো সমস্যা কি? কিছু টাকার দরকার ছিল আসলে, এই সময় পড়াশোনা করি তো টাকা পয়সা কিভাবে জোগাড় হবে বলো। ফরিদপুর যাওয়া লাগবে। ওকে, ওনাকে একটু মিথ্যে বলছিলাম যে একটা অনুষ্ঠান, একটা একটা রাজনৈতিক ভাবে একটা অনুষ্ঠান হচ্ছে, ওখানে যাওয়া লাগবে, এভাবে বলছিলাম যে কিছু খরচ তো হয়। এরপরে কয় কত টাকা লাগবে, আমি বললাম 1000-এর মতো লাগবে, তবে কয় আমার কাছে 1000 টাকা নেই, 500 টাকা হবে। আমি কই কারো কাছ থেকে হয় না, অন্য কারো কাছে দেখলে 1000 দরকার ছিল। পরে উনি অনেক চেষ্টা করছে তবে আমার জন্য, তবে 500 টাকা আমার দেয়। নেওয়ার পরে আমি গোপালগঞ্জের উদ্দেশ্যে যাই, যে মেয়েটার সাথে রং নম্বরে সম্পর্ক ছিল তার সাথে আমি দেখা করতে যাই মুকসেদপুর। ওখানে যাওয়ার পরে দেখা হয়, দেখা হওয়ার পরে দেখি ওর একটা ছোট বোন নিয়ে আইছে, ওর যে ছোট সেটি 8-এ পড়ে, আর ও পড়ালো 10-এ, ওই মেয়েটা পড়ে, মেয়েটার নাম ছিল তানজিলা। আর আমি পরিচয় দিচ্ছি যে আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, বড় ভাই ব্রাদার যাওয়ার পরে এখন ওর সাথে মানে একটা সাইডে ঘুরতে গেছি, মানে ঘুরতে যায় ও মানে আমাকে কিস করে, একটা বাগানের দিক গেলাম, বাগানের দিক যাওয়ার পরে আমাকে কিছু লোক ফলো করছে, মানে ওখানকার যেসব ইয়ং ছেলেরা আছে তারা ফলো করছে। আমরা যখন হাত ধরে চলাফেরা করি তখন ওরা দেখে ফেলে। দেখার পরে আমি আর কি, ওখানে একটা মাঠ কোনাখুনি ছিল, আমি একটা দৌড় মারি, আমি বলি তুমি চলে যাও, ওরা তো হয়তো আমাকে তো দাওয়া করবে, সমস্যা হবে। তারপর আমি দৌড় মারে বাস উঠে যাই, ডাইরেক্ট বাসে উঠলেও আমার ও বাসে চলে আসে ওই ছেলেটা। ওরা আসে মনে করেন বাসে যখন উঠছে দেখছে আরো অনেক মানুষ আছে, মানে আমার গায়ে হাত দিয়ে তো পারবে না, কারণ অনেকে আছে আমার দিকে টানবে সবাই বাসে যারা আছে। পরে ওখান থেকে বাইতে গেলাম, যাক আবার আসি, তারপরে যে ভাবির সাথে কথা বলতাম তার সাথে কথা বলা বাধ্য দিলাম। বাদ দেওয়ার পরে আবার ইচ্ছা হয়েছে আবার অন্য একজনের সাথে কথা বলবো। ওনাদের বাড়ি থেকে হাঁটে গেলে মাত্র 5 মিনিট লাগবে। আর একটা বউ, তারও হাজবেন্ড থাকে বাইরে, মালয়েশিয়া থাকে তার হাজবেন্ড, সে একদিন আমাকে বলতেছে ভাই আপনি কি সুপার এফ এন এফ করতে পারেন? আমি এলো মসজিদ আগুন দিতে গেছি তখন, মানে মানে জামাতের টাইম হয়নি, একটু বাইরে দেখাটা দিতে, তার মাঝে পথের সাথে তো রাস্তার সাথে দেখা হয়েছে আর কি, রাস্তা থেকে ওনার সাথে। উনি বলছে যে আপনি কি সুপার এফ এন এফ করতে পারেন? হ্যাঁ পারি। তখন সুপার এফ এন এফটা করে দিছি, করার পরে বলছে যে আপনার কণ্ঠটা তো অনেক মিষ্টি ভাবে, আসলে
কে বলছে, আপনি বলছেন?
আমি বলছি, আপনি আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন কিভাবে? আমি কই তাই নাকি? আমি কই হ অনেক কথা অনেক মিষ্টি লাগে আমার কাছে, কই তাই নাকি? আমি কই আমার মনে হয়, আমি বলতেছি ভাবিরে, আমার মনে হয় যদি ফোনে মনে হয় আপনার কণ্ঠ শোনা যায় তাই মনে হবে আরো মধুর মতো, একদিন যদি ফোনে আপনার কথাগুলো শুনতে পারতাম তাহলে ভালো লাগতো।
আপনি বলছেন?
হ্যাঁ আমি বলছি। বলার পরে বলছে তাই নাম্বার রেখে দেন, সমস্যা কি? তখন আমি ওনার নাম্বারটা রেখে দিই। রাখার পরে দেখি ওনার সাথে ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। বন্ধুত্ব তৈরি হয়ে গেলে ওই সে আমার আগেকার ওই সব বিস্তারিত শুরু করে দেয়, গান ডায়লগ এরকম একটা বিশ্বাস তো জমাই আবার ধীরে 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 ধীরে। আর আমার মনের কথা কিছুই কই না, আমি বলি যে কারোর সাথে আমার সম্পর্ক ছিল না, এতে অনেক খালি ভালো দিক দেখায়, আমার যত ভালো দিক আছে সেগুলো দেখায়, মানে সুনামের দিক প্রশংসক দিক। উনি বলেন তাই আপনি এত সুন্দর ছেলে, ওনার মানে ওনার সাথে যেভাবে চলাফেরা করি, যাক এরকম একদিন ওনাকে নিয়ে একদিন আমি ঘুরতে যাবো কোন এক পার্কে। যাই হোক, আমাদের বাড়ির সাইডে একটা পার্ক ছিল, ছোট একটা পার্ক, ওই পার্কে যাই, ওখানে কিছু লোক আমাদেরকে ফলো করে। ফলো করার আমার মেন উদ্দেশ্য ছিল এখানে কিছু টাকা নেবো ওনাদের, আমার ওই উদ্দেশ্য করে গেছি যে টাকা নেবো। আর ওই সেই ভাবির কাছ থেকে, দ্বিতীয় যে ভাবি, হ্যাঁ ওনার কাছ থেকে এই টাকা নেওয়ার উদ্দেশ্যে মানে পিকনিক করার আইসি একটা। আসার পরে ওখান থেকে বলতেছে যে আমার আসলে জামা কাপড় কিনা লাগবে, ওই দিন আর কি ভালো পোশাক পরে গেছিলাম, ওনাকে দেখাবো যে খারাপ, উনিও যাতে বলবে যে এই পোশাক পরো কেন, এভাবে গেছিলাম। তারপরে বলি যে আসলে আমার তো একটা ভালো পোশাক নাই, ওইটা আমার সাথে চলো, আমরা ফরিদপুর শহরে যাই, আমি আমি প্রথম
এখন দেখি না দেবান। আমি কই দেখো ফরিদপুর তো আমাদের সব লোকে যা আশা করে, যে যে কেউ দেখলেই তো এটা সমস্যা হতে পারে, এই জন্য টাকাটা আমার খেয়ে দেন, আমি আমার পছন্দ যদি তোমার পছন্দ সমস্যা নাই আমি কিনে নিয়ে আসি। উনি আমাকে 1,000 টাকা দিল, আর দেখাবার পরে ওনাকে ওখান থেকে পাঠা দিলাম, উনি বাড়িতে চলে আসলো। আর ও সরি একটা জিনিস বলতে ভুলে, উনি ওই দিন আর কি ব্যাংকে থেকে টাকা উঠে, হাজব্যান্ড বিদেশ থেকে টাকা পাঠায়, ওই ব্যাংকে থেকে ওই দিন দুইটা উদ্দেশ্যে, আমার সাথে এক দেখা করবে আর দ্বিতীয়ত টাকা উঠেবে। আমার মনে মনে উদ্দেশ্য টাকা যখন উঠেবি হয়তো কিছু টাকা হচ্ছে সংগ্রহ করা পারবো। যাই হোক আমি একটা প্যান কিনছিলাম ওই টাকা দিয়ে। তারপরে কিছুদিন কথা বলার পরে ওনাকে মাঝে মাঝে বিজি পাতাম, ওই ভাবিরে দ্বিতীয় ভাবি যে ওনাকে বিজি পাতাম, বিজি পাইলে আর মন চাই না, পরে অবদে দিলাম। অবদে দেওয়ার পরে তখন যাই হোক এর মাঝখানে আমি জিএসসি পাস করি, দুই সাবজেক্টে ফেল ছিল গণিত আর ইংলিশে, পরে পাস করে নাইনে উঠি। নাইন উঠার পরে একটা শিক্ষা নামের একটা মেয়েকে ভালো লাগে, খুব আমাদের এলাকায় খুব প্রভাবশালী আর কি, খুব শিক্ষিত ফ্যামিলি, তো ওকে আমার ভালো লাগতো, মানে এত ভালো এলো প্রথম, এত আগে যা ভালো লাগছে সেটা ভালো না, মানে এত ভালো লাগছে খাইতে গেলে, মানে সব সময় ওর কথাই ভাবতাম, এতটা মানে ঘুমাতে গেলেও টেনশন হতো, কেদিন ওর কথা মনে করে একাই সর্দি পানি ছিল, আর পাঁচক্ত নামাজ পড়ে খালি দোয়া করতাম আল্লাহ ওকে কবে করে যদি পাতাম, বা মানে সবসময় আর কি ওর ভালো চাইতাম, মানে ভালোবাসে যেগুলো চাওয়ার এইগুলি চাতাম সবসময়। যাই ও মানে আমার একদিন স্কুলে না গেলে ভালো লাগতো না, আগে নিয়মিত স্কুল কামাই দিতাম, কিন্তু ওই ক্লাস নাইন উঠার পরে আমার স্কুল আর কামাই দিতে মনে চায় না, গেলে মনে চায় ওর একদিন যদি না দেখি মনে হয় যে একটা মাস দেখি না, যদি কারণ বসতে দু একদিন আমি স্কুলে না যেতাম, রাস্তার কোলে আমি দাঁড়া থাকতাম কখন ওর দেখা পাবো, মানে মেয়েটা আসবে কখন, এইভাবে নিয়মিত স্কুলে যেতাম ওর লোভে, কিন্তু পড়াশোনায় অত আগ্রহী ছিল না, শুধু ওর ইচ্ছায় আমি শুধু ওখানে স্কুলে যেতাম নিয়মিত। আমি যেখানে বসতাম যেখান থেকে ওরে ভালোভাবে দেখা যাবে, ওর দিকে তাকান যাবে, ঠিক সেই বেঞ্চেতে আমি বসতাম। নাম ছিল শিখা।
শিখা
ওর দিকে আমি শুয়ে আছি বইয়ের পর মাথা রেখে, ওর দিকে আমি তৈরি হয়েছি, ও আমার দিকে তাকায়, এরকম দেখা যায় মানে ঘন ঘন অতিরিক্ত তাকায়, কেউ কাউকে কিছু বলতে পারি না, মানে মনে হয় যে আমি কিছু বলি, অনেক রাত ভরে ভাবি যে যা আগামীকালকে কিছু না কিছু বলবি, যখন ওর কাছে আসি তখন আর কিছু বলতেছে, তখন গাও কাঁপে যে কি না কি বলবো কি বলবে, এর আগে একটা ঘটনা ঘটলো স্যারের কাছে না লিখেছিল শারমিন নামের যে মেয়েটা নিয়ে, এটা ঘটনায় অনেক মারধর করলো স্যার, ওই ঘটনাটা মনের মধ্যে অটোমেটিক চলে আসতো যে আবার তো এরকম যদি আবার স্যাররা জানতে পারে তাহলে তো একেবারেই খারাপ, স্কুলে থাই বন্ধ হয়ে যাবে যদি বাড়িতে, এই জিনিসটা বললে আমি বলতাম না, দেখ মনের মধ্যে রাখতাম আর ভালোবেসে যেতাম। আর স্কুলে তো এসে বিকাল হলে কি করতাম, ওর যেখানে বাড়ি ওই বাড়ির পাশে যায় বসে থাকতাম, আর মানে আসরের নামাজ আজান দিয়ে নামাজ পড়ে ওর বাড়ির সাইডে যায় বসে থাকতাম, যে আর নামাজের সময় কি দোয়া করতাম জানেন, মানে আসর নামাজ পড়ে বলতাম আল্লাহ এই যাইতেছি ওর বাড়ির সাইডে, আল্লাহ ওর দেখাটা মিলেও ওর দিনের দেখাটা পাই, এরকম বলতাম।
আমি বারবারই যে প্রশ্নটা আপনাকে জিজ্ঞেস করবো বয়স বোঝার জন্য, সেটা হচ্ছে তখন আপনি কোন ক্লাসে পড়েন?
তখন আমি ক্লাস নাইনে।
ক্লাস নাইনে পড়েন, কিন্তু আপনার তখন পড়ার কথা আসলে ক্লাস টেনে,
পাগল নাকি এরকম বাড়ির সাইডে যায় বসে পর্যন্ত যারা মনের কথাটাই করি না, আমি কই না এই বাড়ির সাইডে আমার বসে থাকা ভালো লাগে, তোরা যাই কই উগারে মাঝে মাঝে আনতাম, ওরা বিরক্ত হয়ে যেত কে এরকম একজনের বাড়ির সাইডে বসে থাকবো, আমার মতো আমি বসে থাকতাম, দেখা গেছে বাঁশি বাজাচ্ছি সেটা বাঁশি নিয়ে যেতাম, বাঁশি নিয়ে বাড়ির সাইডে এরকম বসে থাকতাম প্রতিদিন, কোন লজ্জা কিছু আমার মধ্যে কাজ করতো না, তখন বাঁশি বাজাতাম আর খালি আটাআটি করতাম কোন সময় ওর দেখাটা পাবো, এখন এরকম করতে করতে দেখি যে হঠাৎ করে ফার্স্ট ওই প্রথম দেখাটা হয়ে যায়, দেখি তো আইছে, আমি কি মানে অর্ধেক আসার কোনো কথাই না, ওই বাড়ির সাইডে একটা মাঠের মতো আছে ওখান দিয়ে ওর একটা ভাসতি আর কি, তাকে কোলে করে ওই শিক্ষা আর কি আসতেছে আমার দিকে, খানিক আসে আমি তো আগে বাড়তেছি ও দেহি পাইছে বাড়ির দিক চলে, তারপর অনেক খুশি লাগলো যে যেহেতু আজকে যেহেতু আইছে মনে হয় নিয়মিত আসবে, আমিও নিয়মিত যাবো, এদিক দিয়ে বাড়িতে বাপ মা সবসময় গালাগালি করে, মানে যতটুকু স্কুলে যায় স্কুলে আর কি কামকাজ করা লাগে কৃষি পরিবারে, ওই কামকাজে আর অত মন বসে না, বিকাল হলেই চলে যায়, মানে বিকালে কটা ঘাস কাটবো বা সেইগুলি করতাম না, সেই জন্য বাড়িতে বাবা অনেক গালি গালাজ করতো, মানে খুব খারাপ ভাষায়, যেসব ভাষা আমি বলতে চাচ্ছি না, যাই হোক একটা বাবা ওরকম ছেলেদেরকে গালি গালাজ করে না, তো আমাদের এলাকায় ওরকমই গালি গালাজ করতো, আমার বাবা একটু অন্য টাইপের ছিল, রব বেশি ছিল, কাম কাজ না থাকলেও কেজনই গালি গালাজ করতো, যে মাঠে যা ওইটা দিয়ে হাই, মানে সবসময় হাই হাই কান দাঘাটি এরকম একটা ই ছিল ওনার মধ্যে, আমি ওই ওরকম কান দিতাম না, এখন এরকম নিয়মিত যাইতেছি, স্কুলেতে আসে ওর বাড়ির সাইডে যায়, এরকম মাঝে মাঝে দেখা হয় কিন্তু কথা আর বলতে পারি না। একদিন হয় কি, ও যখন স্কুলে যায় যে রাস্তা দিয়ে, আমি ঠিক ওই জায়গায় দাঁড়া থাকি যে ও কখন আসবে, ওই টাইম দেখে রাখি যে কোন টাইম আসবে, ওর সাথে সাথে হবো যাতে আমার কথাটা বলাই লাগবে, কিন্তু বলতে চাচ্ছি কিন্তু কাছে গেলে আর বলতে পারছি। আমারও মনে হয় ও কিছু না কিছু বলবে, এরকম একটা ফিল হতো। দেখো ওর সাথে আমি নিয়মিত এরকম স্কুলে যেতাম, কে জানি একসাথে হয়ে যেতাম, মানে টাইম মতো হয়ে যেতাম, একসাথে যেতাম।
ও তো যেটা বোঝা যাচ্ছিল ওর অ্যাটিটিউডে, ও আপনাকে ফিল করে,
ফিল করে। আবার বিকালে প্রতি বিকালে দেখা হইতেছে আমার, আমি বুঝে হয়তো ভালোবাসে, কি বলবো, আমার মনে হচ্ছে যে ভালোবাসে, আমার বলা লাগবে না হয়তো, ও একদিন আমাকে বলবে, এরকম একটা নিজে ছোট হতে চাচ্ছি না আগে, এরকম একটা কাজ করছিল। দেখি স্কুলে আসি একদিন, স্কুলেতে দেখি একসাথে হয়ে গেছি, একসাথে হওয়ার পরে বলি, মানে মানে ওই সময় মানে এমনি যে সময় ভালো মতো কথা বলতে পারে, ওই সময় কথা বল ফুটলা টুটলা লেগে যাচ্ছে, আমি বলতেছি শিখা শোনো, ও আবার একটু তখন করা রাগ মেজাজ হয়ে গেছে, মানে আমি একটা বুকা বুকা টাইপের হয়ে গেছি নিজেই বুঝছি। কই তোমার সাথে একটা কথা ছিল, ও আবার কিছু বলেন, কি বলবেন বলতে চান বলেন, এত রাগ করতেছ, পরে আমাকে বলবো, আপনার মনের কথা মনেই রাখেন, এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তখন আমি ক্লাসে যাই বুকার মতো, ওই দিন যে লজ্জা পাইতেছি আর নিজের কাছে, মানে সবাই ক্লাস ফ্রেন্ডটা বলছে কিরে তুই আজকে তো মন খারাপ দেয়, ও ক্লাসে যাই দেয় আবার ওরকম তাকা দিছি, একটু আগে ও যে ব্যবহারটা করলো কথাটা বলতে দিবেন, ওরা সে আবার ওরকম খালি বারবার তাকা দিচ্ছে, এরকম বারবার তাকাই। যাই হোক এর মাঝে বাড়িতে অনেক কাজ কাম থাকে, কাজ কামে যায়নি একদিন, আর আমাকে মা করতো কি, মা আমার ভাত আমার রুমে দিয়ে আসতো, আমি বাবার সঙ্গে যেতাম না, আর বাবার সাথে ওখান থেকে আমি কথা বলি না, খুব গালাগালি পারতো, আমি আমু ওনাকে অতটা লাইক করতাম না, বাবা বলে পরিচয় দিবার মনে করতো না, কারণ দেখি আমাকে সালাস অনেক ভাষায় গালি গালাজ করতে, এই জন্য আমি বাবাকে পরিচয় দিতাম না, মানে বাবাকে আর ডাক দিতাম না, যখন যেসব টাকা পয়সা লাগতো মার কাছে বলতাম, তাও দিতে চাইতো না, আর না দিলে করতাম কি ওর থেকে টাকা নিতাম, দেখা গেছে 4-5 হাজার টাকা আছে বা 2 হাজার আছে, ওর মধ্যে কিছু নোট নিয়ে যেতাম, কিছু টাকা আর দেখা গেছে 500 টাকার নোট একখান নিয়ে যেতাম, বেশি 500 টাকার নোট ওইভাবে নিলে আর ঠিক পাইতো না, এইভাবে নিতাম। এরকম মাঝে মাঝে নিয়ে যে সব আমার পোশাক আশাকের বা খরচ লাগতো এভাবে নিতাম। তারপর একদিন আমি আবার বিকালে যাই ওই শিক্ষার সাথে দেখা করার উদ্দেশ্যে, স্কুলেতে বিকালে যাই, যাওয়ার পরে ওর একটা ভাই ছিল হুমায় নাম করে, ও মাঝে মাঝে আমি নিয়মিত যাই, ও ফলো করে আমাকে, জিনিসটা ফলো করে, ও নিয়মিত কেন আমাদের এই সাইডে আসে, ওর তো আসার কথা না, আমার বাড়ির যে জায়গা সে জায়গাটা একটু অনেক দূর, মানে একটা ঘুনায় আর কি, মানে মাঠের সাইডে বাড়িটা ছিল, এখানেও কেন আসে, বাসি নিয়ে আসে, এটা অন্য রকমের ভাব, ও কেন আসে, ও একটা রাগ রাগ মেজাজে একদিন আমার কাছে আসে। তার আগে কিন্তু ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, বা ওনারও আমি সিনিয়র, উনি আমার সিনিয়র পার্সন ছিলেন, জন্য ওনাকে আমি শ্রদ্ধা করতাম। ওই শিখার ভাই, মেয়েটার ভাই,
শিখার বড় ভাই,
হ্যাঁ,
ওকে, নাম কি ছিল,
হুমায়ন,
হ্যাঁ, ওকে।
যাই হোক উনি আমাকে বলছে যে কি রে তুই নিয়মিত এখানে আসিস কেন, আমাদের বাড়ির এসে বসে থাকিস, কারণ দেখি আসবি আমাদের বাড়িতে এসে বেড়া যাবি, এখানে আসিস এটা কেমন, এটা একটু খারাপ দেখা যায়। যে ভাই আমার ভালো লাগে তাই আসি, আপনার কোনো সমস্যা, না সমস্যা নাই, এর আসিস ঘোরার তো কত জায়গা আছে, মানে সেই বাজার দিয়ে ঘুরে একটা ভালো জায়গায় দিয়ে ঘুরে, তাও একা একা এটা কেমন দেখা যায়, কে ভাই যদি আসতে মানা করেন তাহলে আর আসবো না, আর কিছু কইলো না। তারপরে আমি এরকম বিকালে যাই, আবার আর একদিন আমার ধরছে, আর একদিন একটু রাগ রাগে আইসি, আপনার তো বাড়ি যায়নি, আপনার, আমি আপনার আপনার কোন জমিতে আছি নাকি, আপনার এর দিকে আমি আসলে আপনার সমস্যা কি, বা আপনি যেগুলো ভাবতেছেন আপনার বোনদের নিয়ে অনেক কিছু ভাবতে পারেন, এগুলো ভুল ভাই, যদি কোনোদিন আমাদের কোনো কিছু ধরা পারেন বা সন্দেহ জাগে সেদিন বলেন, এইগুলো বললাম। তারপরে যাই একদিন ও আমাকে মারবি, এরকম যায়, আমি যা আর কামাই দিইনি, বিকাল হলেই চলে যাই, এরকম মারবি। পরে ভাবে দেখলাম আসলে এই জিনিসটা ফোকাসিং হলে অনেক খারাপ দেখা যাবে, এই জিনিসটা নিয়ে আসলে দোষটা আমারও, কে অনেক যদি বাবার বিষয় আছে, কে নিয়মিত এখানে আসবে কেন, একটা বাবারই বিষয়, দশজনের মাঝে ছিল একটা লজ্জারই বিষয়, এই জন্য যা বাধ্য দিলাম কিছুদিন, ওই সময় কিছু গান লেখা শুরু করলাম, মানে ওর 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 নিয়ে এত কষ্ট লাগে ওর সাথে, আর
বিরহে গান লেখা শুরু করলো,
হ্যাঁ বিরহে গান লেখা, স্কুলেতে গাই, মানে ওরে নিয়ে ওর উদ্দেশ্য করে অনেক গান লেখি, মানে ওর কথা মতো থাকে, কিন্তু ওর নামটা থাকে না, তবে ও বুঝতে পারে কিভাবে লিখছি গানগুলো, এরকম গান লেখি। যাই হোক কিছুদিন পরে দেখা যায় আমাদের স্কুলের সাইডে অন্য একটা স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান, আমার ইচ্ছা ছিল ওই অনুষ্ঠানে একটা গান গাবো। আমাদের স্কুলে যে ম্যাডাম ছিল সে আবার ট্রান্সফার হয়ে অন্য ওই সেই স্কুলে আর কি, আমাদের সাইডের যে গোপাল দি স্কুল ছিল একটা উচ্চ বিদ্যালয়, সেই উচ্চ বিদ্যালয়ে উনি ওখানে আর কি শিক্ষকতা করেন। ওখানে আমি ওনারে দিছি ফোন, উনি আমার আগে থেকে ভালো জানতো আমার গান শুনতো, ম্যাডাম আপনাকে স্কুলে তো আইসি একটা গান গাইতে ইচ্ছে করে বুঝলেন, প্রায় সমস্যা নাই আমি তো সুযোগ করে দেবো ঠিক আছে, কিন্তু ওনার উপের যে স্যার ছিল ওনারা তো আর সুযোগ দেয় না। ওরা আমি অনেক রিকোয়েস্ট করছি যে যায় যায় আমাকে একটা সুযোগ দেন, অনুষ্ঠান অনেক ভালো ছিল বা মানে খবরের মাধ্যমে ওরকম দেখাইতো কিছু 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 মানে পত্রিকায় যে ওই সাইডে মানে ওই থানার যে কিছু বার্তা ছিল ওই সব খবরের কাগজ আর কি অনুষ্ঠান ধরনের লেখালেখি হইতো। যাই হোক ওখানে আমি অনেক রিকোয়েস্টের পরে একটা গান গাই, গান গাওয়ার পরে আবার দেখা গেছে আর একটা আরেক অন্য কোন স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ওখানে যে একটা গান গাই, এরকম করে করে মানে অনেকে আমাকে চেনে আর কি শিল্পী হিসেবে যে অনেক ভালো গান জানে, এরকম গান গাইতে থাকি আর বাড়িতে আসলে এই গালাগালি বকা শুরু করে দেয় আব্বা যে কাম করে নাই তুই আইসিস কে বাড়িতে। দেখা গেছে যে আমি আসিটাই ঘর রুম তালা দিতাম ঠিক আছে, রুম আটকাইয়া থাকতাম যে আসে যদি মারে। এখন জানলা আমি খুলে রাখছি ওই টাইমে, জানলা খোলা এখন রুম আটকালো শুয়ে রয়েছে। এখন ওই সময় আব্বা মাঠেতে আসে,
বিরতি শব্দ আরো একবার প্রিয় শ্রোতা, 5 মিনিটের একটা বিরতি নেব, যারা ওকে দেখতে চান চলে আসুন আমার ফেসবুক পেজে, ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj, আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এন্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমার যে অনুষ্ঠানগুলো রয়েছে ডর হ্যালো 8920 এবং এই অনুষ্ঠানটি JBSB, এই তিনটি অনুষ্ঠান সম্পর্কে টাইম টু টাইম আপডেট আপনি এখান থেকে পাবেন, অ্যান্ড চাইলে আপনি আমার সঙ্গে সরাসরি কথাও বলতেও পারেন ইনবক্সে টেক্সট পাঠিয়ে। আমরা বিরতির পর আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
জোরে খোসা মারে আমি অনেক ব্যথা পাই, অনেক কান্নাকাটি করি, এরপরে মানে নিজের কাছে অনেক খারাপ লাগে। এই বয়সে মার দিল, ঘর আটকাইছি তারপরেও মারিল, অনেক এলাকার লোকজন চলে আসে, লজ্জা বোধ করে আমার কাছে তখন এই বিষয়টা। তারপরে আমি কিছুদিন পরে আমি ঢাকায় আবার রাত করে চলে আসি, ঢাকায় আসি সাভারে, আমি আর একজন লোক নিয়ে আসছিলাম তুহিন নাম করে, সে তখন SSC পাশ করছে আর তখন আমি নাইনি, ওনাকে ওরা নিয়ে আর কি চলে আসি আমরা সাভারে। আসার পরে একটা হোটেল ছাড়া অন্য কেউ কাজ দিতে চাই না, এমনি হোটেলে একটু খাটাই খুটে বড় একটা কাজ পাওয়া যায়, আর অন্য জায়গা গেলে বলে গার্জিয়ান লাগবে, তবে হোটেলে ওই জিনিসটা অত গার্জিয়ান দেখে না। যাই হোক আমরা ওখানে ঢোকার পরে একজন কাজ দিল, কাজ দেওয়ার পরে এখন আমরা একটু জানা আমাদেরকে কোনো ভালো কিছু খাইতে দেয় না, পচা বাসি মাসি যেগুলো আছে ওইটা খাবার দেয়, মালিকের কাছে কই সে বলে তাই এটাই তো খাবি, ঢাকা শহরে এটা তাই তো পাইসনি। আমি খুব কষ্ট বাবু, বাড়ি কি সুন্দর খাই, আবার মনে চায় আবার বাড়ি যাবার, এই কেয়াই আসি কেয়াই যাই, মানে বাড়ি থাকলে মনে করে ঢাকা যায়, ঢাকা গেলে ঢাকা আসলে মনে করে বাড়ি যায়, বাড়িতে বাপ মা বাবারে দেখবার মনে করে গেলে গালাগালি, এটা হবে নামাজের সালাম ফিরে দেয় সালাম ফিরে গালাগালি শুরু করে দেয়। এইগুলো আমার আর ভালো লাগে না। এলাকার সবাই জানো প্রচন্ড গালিগালাজ করে, সেই যে অন্য মুরব্বীরা বুঝে, আমরা বলি যে আঙ্কেল বুঝেন দেন, এরকম গালাগালি পাওয়া মানে কি? কাম কাজ নাই, কাম করে আইছি তারপরেও গালাগালি বাড়ে। তবে ওই ওই এলাকায় আমরা সবচেয়ে বেশি ফসল পাতাম, জমি জাতীয় বেশি ছিল, কৃষিকাজ আমরা চাই ভাই মানে হরদম সবসময় কাজ করতাম, মানে কোনো একটা কৃষ্যেনও নিতাম না, সবাই কৃষ্যের নিত। তারপরও বাবার কাছে ভালো না, এইগুলো মাঝে মাঝে রাগ করে ঢাকা আসতাম, ঢাকা এসে আবার বাড়ির কথা মার কথা মনে করে মা কান্দাকাটি করে যে দেখ এমনি কামের সময় চলে এসে আবার বাড়ি যাওয়া, এরকম করে একটা ইসির মধ্যে আছি। কোন কুল পাইতেছি না, এইগুলো আসলে এইগুলো ধরা, ওইগুলো আসলে এইগুলো ধরা। যাই হোক, যেখানে আইছিলাম সাভারে দুইজন আমি আর তুহিন, ওখানে ওরা সকালবেলা আমরা বলি আমরা বাড়িতে চলে যাবো, চটকে দুটি থাবর মেরে দেয়। তবে থাবর মালিক মারে না, আরেকজন ছিল, একটা গালি গালাজ দিয়ে বলে যে ঢাকায় আইছো না, ঢাকায় এসে ধৈর্য ধরে কাম করা লাগে। রানা প্লাজার সাইডে আইছিলাম, ওখানে আবার ওই তুহিন দিয়ে পাঠালে, আমি বললাম তুহিন তুই চলে যা, যাকে নিয়ে তুই আগে চলে যা, দুইজনে এস্তার যাওয়া যাবি না, নাহলে দুই জনে পেঁচা মারবি, কারণ তুই আগে আগে চলে যা। আর ওরও আরেকজন একটা মহিলা ছিল, তার বাড়ি ছিল রাজবাড়ি আমাদের পার্শ্ববর্তী জেলা, উনি বলে এই মালিক কিন্তু ভালো না বেশি, প্রচন্ড খারাপ, তা হাত ঘরে চাইলে নাও দিবেন না, মাল গেলি কটা খাবার তাই দেখ ঠিক মতো দেয় কিনা, আমরা খাই আমরা জানি, আমরা অনেকদিন খাই, এরকম মাঝে মাঝে যে সওয়াল দেয় যে সওয়াল মেয়ে আসে ওনটা না করে না, ওনটা কাজে নাই কিন্তু টাকা বেতন দেয় না। আমরা মনে করি যে আইসি কিছু টাকার জন্য, এই খাওয়ার জন্য পচা মশা খাওয়ার জন্য আইসি নাকি, যেগুলো আমাদের এলাকায় খেলা দেয় হিসেবে। যাই হোক, ওরে পাঠা দেয়, ঠিক আছে, পাঠা দেওয়ার পরে ওই মোট আর কি ঢাকায় আইছিলাম শুধু ওই ভাড়াটা ছিল, পরে আমি যে যাবো ওই ভাড়াটা নাই, আর যাই আর তুই ওই ছিল তুহিনীর ছিল যে আমার সাথে আইছিল যে ছেলেটা, ও চলে গেছে ভাড়া দিয়ে। এখন আমার কাছে একটা মেমোরি ছিল, ওই মেমোরিটা একজনের কাছে বিক্রি করি, 150 টাকা বিক্রি করি, 2 GB মেমোরি। মেমোরিটা বিক্রি করে এখন আমার তো বাসায় যাওয়া লাগবে, মেন বাড়ি ছাড়ার ভালো লাগছে না যে বাড়ি যাওয়া লাগবে। পরে রানা প্লাজার সামনে একটা দোকান ছিল, ওই মানে বাসের টিউব এইগুলো অনেক কিছু বিক্রি করতো, বাসের চাক্কা। যাই হোক, ওনার কাছে খুলে খেলে বলি আমাকে একটা কাজ দেওয়া যায়, আসলে গেছিলাম তো একটা হোটেলে, ওই হোটেলের কাছে আমার পছন্দ হয় না, যদি আপনি দিতেন। মনে উনি খুব ভালো ভাষায় বললো যে আসলে এইভাবে একজন গার্জিয়ান ছাড়া আমরা কাউকে চাকরি দেই না। তারপরে উনি বললো তোমাকে একটা, ওই সময় রোজা রমজান মাস, তখন উনি বললো যে তোমাকে কি একটা উপকার করতে পারি, তোমাকে 100টা টাকা দেই ভাড়া দিয়ে, আর কিছু আছে যাই হোক এটা দিয়ে তুমি চলে যাও বাড়ি, বলে যে পড়াশোনা করো গে, এই পড়াশোনার সময় আর একটু ভালো পর্দায় আসো, তারপরে এমনি অনেক ভালো কাজ পাবানি, ঠিক আছে, অনেক ভালো পর্দায় যাইতে পারবো পড়াশোনা করে। ওনার কথা মতো উনি আমাকে 100টা টাকা দেয়, আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তবে আমার সাইডে যে বই ছিল, আমি তো জানি হয়তো একজন ভালো মানুষের হবে, 100 টাকা ধুয়ে দেয় আর কি জামার পকেটে, ওই পকেটে একটু পর বেশি টাকাটা নাই, টাকাটা নাই, এখন আমার টাকা বলে না, কোনো টাকাই নাই, দুইজনের টাকাই নাই, এখন এখন ভাড়া চাবি ভাড়া দেবো কি কি বলবো। তখন বললে অনেকক্ষণ ভাবে চিনতে বুদ্ধি করলাম এখন কি করা যায়, এখন তো টাকা চাবি, তখন একটা পাগলের মতো ভান ধরলাম, পাগলের মতো কি কণ্ঠ মনটা একবারে পাগলের মতো একটা ভাবভঙ্গি ধরলাম, যখন টাকা চাবার আসে তখন এরকম সিটির সাইডে ঘুমা পড়ি, টাকা চাইলে ঠিক আছে একটা ঘুমের ভাব দিই, একটু পরে চাবেন আবার একটু পরে চাই, এইভাবে করে লাস্টে যখন আর কি ফেরি পাটুরিয়া ঘাটের ওখানে আসি, তখন উনি আমাকে বলে এই ভাই টাকা দিলেন না, আমাকে ভাই আসলে আমার কাছে যে টাকা ছিল আমার মানি ব্যাগ সহ চুরি হয়ে গেছে, এটা বলল না কাছে, মিথ্যে কথা বললি বাঁচার জন্য, যে ভাই একটা গালি গালাজ দিল কি জিনিস করে, যে পাগল নাকি না এরকম কিছু করলো, আমি কোনো মাইন্ড মনে করলাম না যেহেতু। যাই হোক, পরে আমি যখন ওই পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠি, ফেরিতে উঠার পরে ওই কিছু লোক যারা টিকিট টিকিট দেয়, মানে টিকিট তো কাটা লাগবে, টিকিট না কাটলে তো ফেরিতে উঠতে দেবে না, তখন আর কি না আমি গেছি ওই জায়গা, আমি জানি এই জায়গা বেশি পাগলের বান করা লাগবে, নালে তো আর উপায় নাই কোনো, আরো ভদ্র সাজলেই তো টাকা চাবে, অনেক কিছু অনেক কথা শোনা লাগবে, বড় যায় এটাই মনে করেন এমন একটা কণ্ঠ দিচ্ছি মানে একেবারে পাগলের মতো নাই, ওরা আমার কাছে পাগল হয় সরে যাওয়ার দে, পরে সবাইকে পাগল হয় ওরা যাওয়ার দে, পরে আমি ফেরিতে উঠি একটা মানে পাগলের মতো কণ্ঠ ফেরি তুলে, তারপরে এরকম চলে আসি। এখন ফেরিতে উঠার পরে এখন আইসি রাজবাড়ি দৌলতবীর ঘাটে আইসি, এখান থেকে তো আবার যাওয়া লাগবে, বাস উঠা লাগবে আবার, এতে তো আর একটা সিস্টেম করা লাগবে, এত আর পাগলের মতো সাজলাম না, এত সব ভদ্র ভাষায় বললাম যে ড্রাইভার যে ঠিক আছে একটা ট্রাকের ড্রাইভার তার কাছে বলতেছি যে এরকম এরকম অবস্থা, আসলে আমার টাকাটা এইভাবে নিয়ে গেছে, আমার থাবুর মাহবুব দিয়ে আমার টাকাটা নিয়ে গেছে, এখন আমাকে তো টাকা নেই, এটা আপনার গাড়িতে টিরাকের উপরে শুধু থাকবো আমি, ঠিক আছে, ফরিদপুর ওই ওই সাইডে নামে যাবো, এটা বলছি। অনেক রিকোয়েস্টের পরে উনি তো না মানে ওখানকার জায়গায় একটা ভালো একটা গণ্যমান্য লোক হবে, সে বলে ওঠে তুই ওঠে, উপরে উঠে গেলাম, তো শীতের সময় ছিল, ওই সময় একটা চাদর ছিল আমার কাছে, চাদর অনেক বাতাস বাতাসে ঠেকে একেবারে তালশিলাকে পড়ে গেলাম, মাঝে মাঝে শীতে গাড়ির মধ্যে পড়ে যেতাম টিরাকের মধ্যে, যেহেতু আমি টিরাকের উপরে। এরকম যাই হোক বাড়িতে চলে আসি, তখন নিউ টেনে আর কি, নাইন থেকে টেনে, নাইনের পরীক্ষাতে টেনে ওঠার পরে তখন একটু বুদ্ধি ভালো মতো আর কি জ্ঞান ডাবল, পরে সবার সাথে চলাফেরা করা ধরলাম। ওই সময় আর কি যে ঢাকার, আমি একটা কথা বলতে ভাইয়া ভুলে গেছি, ঢাকার পথে যখন আইছিলাম ফেরির মোড় থেকে আমাদের আর কি ওই ফরিদপুরের একটা অন্যতম একজন নেতা তার সাথে দেখা হয় ফেরির মোড় থেকে, দেখছি একটা সিগারেট খাইতে আর কি মাইকের মোড় থেকে নামে আইছে, তখন আমরা দেখছি উপজেলা নির্বাচন করছে উনি, ওনার তো আমার চিনি, ওনার চেহারা, তারপর অনেক প্রোগ্রামে যায় দেখছি ওনাকে, ঠিক আছে, পরে এখন আমি দেখে সালাম দিছিলাম, আমি আসসালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, পরে বলি ভাই আমার নাম মোশারফ, আপনার বক্তব্য আমার খুব ভালো লাগে, অনেক অনুষ্ঠানে বক্তব্য দেন, তোমার বাসা কোথায়? আমি বলি ফরিদপুরে। তো ফরিদপুর কোথায়? আমি বলি কৃষ্ণনগর ইউনিয়নে। তারপরে অনেক আমাদের এলাকার যারা মেম্বার তার পরিচয় দেয়, তখন আমার অনেক ভালো জানে, উনি বললেন যে স্বপন মেম্বার এসেছেন, আমি যে হ্যাঁ চিনি, এখন আর পরিচয় ধরো মকুল ভাইয়ের কথা শুনে, যাই হোক ওনাদের পরিচয় দিয়ে ওনার সাথে অনেকক্ষণ কথা হয়, কথা হওয়ার পরে ওনার আবার অনেক আসিফ মনির খান ভালো ভালো বাড়ি সিদ্দিকি এরাও আবার ওনার ফ্রেন্ড, ওদের একটা ভালো পর্যায়ের লোক, ওনার সাথে আবার আমার ইচ্ছা ছিল আমি যেহেতু অনেক গান টান গাই, যদি উনি হেল্প করে এরকম একটা মন ছিল যে আমার শিল্প হইতে হলে ওনার সাথে হয়তো যোগাযোগটা রাখলে একটা ভালো পর্যায়ে যাইতে পারবো, এরকম একটা ফিল ছিল ভিতরে। আর উনি অনেক অনেক প্রোগ্রামে যায় বলতো কি যে আমি যদি নির্বাচনে হইতে পারি তাহলে এই শিল্পী গেরে আইনে ধর নাসির শিল্পী এদেরকে আইনে একটা ও কনসার্ট করবো, আচ্ছা বিনোদনমূলক একটা আনন্দ দেবো, এরকম বলতো। যাই হোক এক্ষেত্রে আমি ওনাকে সবকিছু বলি যে আপনার আপনার কিন্তু আমরা ভোট দিতাম আমার আব্বু আম্মু, আর আপনার রাজনীতি তো আমি করি ভাই, যে স্বপন ভাই যাদের নাম বলেন এদের সাথে আমার চলাফেরা, এগুলো বললে তখন কিন্তু অতটা চলাফেরা করতাম না। যাই হোক ওই সময়ের পরিস্থিতিতে আমি ওই মানে মূলত এই দলের সাথে মিশে যাই বলতে, আমার ইচ্ছা ছিল যে ওনার সাথে মিশলে আমি হয়তো একটা শিল্পী হইতে পারবো, ভালো পর্যায়ে যাইতে পারবো, এরকম একটা উদ্দেশ্য ছিল। দেখ ওনাকে আমি লাস্টে বলি ফেরির মধ্যে থেকে, ভাই আসলে আপনার নাম্বারটা কি দেওয়া যায়? আচ্ছা নাম্বার নেবার সমস্যা নেই, উঠাও উঠাও। আমি তখন নাম্বারটা উঠাই, ওঠার পরে ওনার সাথে লাস্টে হ্যান্ডশেক করে আর কি চলে আসি, রাত 12টার দিকে আমি বাসায় আসি, আসার পরে ওনাকে আমি ফোন দিই ওই সময়, ভাই মোশারফ বলছিলাম, ভাই আপনি কি বাসায় পৌঁছাইছেন? হ্যাঁ হ্যাঁ পৌঁছাইছি, ও মোশারফ ভাই ফেরিতে দেখা হলো, আমি হ্যাঁ হ্যাঁ ভাই আমি মোশারফ, থ্যাংক ইউ মোশারফ ধন্যবাদ, এক মিনিট কথা বলে রাখি দিল। এরকম মাঝে মাঝে ওনার আমি সুযোগ দিই, সময় দিই, মাঝে মাঝেই ফোন দিই, ফোন দিয়ে আসলো আপনার রমজান মাস, রোজার মাসে আর কি একটা আমার পরিকল্পনা ছিল যে একটা ওনাকে নিয়ে একটা ব্যানার করবো, ব্যানারটার সিনারি এখনো আছে, যেটা নিয়ে অনেক ঝামেলা, যাই হোক একটা উনার নিয়ে একটা ঈদের শুভেচ্ছা বিনিময় একটা ব্যানার করবো। যাই হোক ওনাকে আমি বলছি, ভাইয়া আপনাকে নিয়ে একটা এরকম ব্যানার করতে চাই এবং আপনাকে সেটা দেখাতেও চাই শহরে আসি, আচ্ছা এটা ভালো সমস্যা নেই করো করো। করার পরে তখন তিনটা রোজা হয়, ওই তিন রোজার দিন আমি শহরে যাই ফরিদপুর, আমাদের কোতোয়ালি থানায়, যদিও আমাদের ওখান থেকে বেশি দূরে না, তবে আমাদের ইউনিয়নে উনি হয়ে গেছিল আর কি, নির্বাচনে জয় হয়েছিল, এই জন্য আমাদের ইউনিয়নের মানুষকে অনেক ভালো জানতো, যাই হোক আর যতটুকু ভালো জানে সেগুলো আমার ওই স্বপন ভাই এদের জন্য এলাকার এসে, যাই হোক আমি ও 10টা ব্যানার করি ওনাকে নিয়ে, ঈদের শুভেচ্ছা নিয়ে একটা ব্যানার করি, ব্যানার করার পরে আমি ওনাকে ফোন দিই, ভাই আমি তো ফরিদপুরে আইছি ব্যানার করছি, আপনার ঈদের একটা ব্যানার করছি, না শুধু কয় আমি কি ভাই আপনাকে দেখাতে চাই ব্যানারটা, ঠিক আছে এটা বলে তবে কয় আসো অমুক অমুক ঠিকানা দিল, আমি ওই ঠিকানা অনুযায়ী গেলাম, ওনার যে পিএস ওনার পিএস আমাকে নিয়ে গেল, বসতে দিল, বসলাম, পরে তখন লোক 12টা বাজে, বলে যে ইফতারি করে যায়, অনেক কথা বলার পরে কয় তোমার কত টাকা খরচ হয়েছে এই ব্যানার করতে? আমি বললাম ভাই 6,000 টাকা খরচ হয়েছে, অনেক টাকাই তো, আসলে এই টাকাগুলো পাইলে কোথায়? আমি বলি যে আসলে আমাদের এলাকায় যেসব ভাই ব্রাদার রাজনীতির সাথে জড়িত তাদের কাছ থেকে কিছু নিয়েছি, হেল্প নিয়ে এগুলো আমি করছি, আর আমার কাছে কিছু ছিল। আচ্ছা তখন উনি কি করলো, ওনার পিএস কে ডাকিয়ে কিছু টাকা আনলো, 3,000 টাকা, 3000 টাকা এনে আমাকে দিল। আমি কিন্তু টাকাটা সাদি নেই, আমি জানি ব্যানার যেহেতু করছি হয়তো উনি আমাকে সাদে কিছু টাকা দেবে, যেহেতু নেতা এদের কাছে টাকা অনেক টাকা, আর উনি অনেক অনেক টাকার মালিক আর কি, ফরিদপুরের মধ্যে অনেক নামি দামি। যাই হোক, উনি 38টি কোম্পানির সাথে জড়িত, তার মধ্যে ইট সিমেন্ট ঠিক আছে লড এগুলোর সাথে জড়িত বাংলাদেশে। ব্যবসার দিক দিয়ে ওনার অনেক অবদান আছে, এবং অনেক চ্যানেলে ওনার খবরে দেখায় টকশে ওনাকে দেখ। যাই হোক, আমার খেয়ে অনেক খুশি, আমি মাঝে মাঝে ফোন দিই যে একটা ভালো উনি, মানে আমার নাম্বারটা প্রথমত যখন মাঝে মাঝে ফোন দিতাম উনি সেভে রাখছিল না, পরে মাঝে মাঝে যখন সালাম দিয়ে বলতাম যে ভাই মুশারফ বলছিলাম এটি, তখন একদিন বলে আচ্ছা নাম বলা লাগবে না, তোমার নাম্বারটা সেভে রাখছি এখন থেকে। মাঝে মাঝে সালাম দিই, এক মিনিট করে সময় দিতে এরকম মাঝে কথা বলে একদিন বলছে আজ তো প্রোগ্রাম আছে তুমি কিছু লোক দিতে পারবা? আমি বলি হ্যাঁ ভাই অবশ্যই পারবো, না কেন, আমার এই ক্লাসে যে আমার ক্লাস ফ্রেন্ড যেগুলো ছিল তাদেরকে নিয়ে 10 জন লোক নিয়ে আমি ওই ক্লাস টাইমে চলে যাই। স্যার অনেক খারাপ ভাবে যে কি রে ক্লাস থেকে চলে যাই, মানে আমি প্রধান শিক্ষকের কাছে মানে একটা ই নেই, দরখাস্ত করে ছুটি নিয়ে 10 জন নিয়ে আমি একটা প্রোগ্রামে চলে যাই। ভাই ওইটা দেখে অবাক হয়ে যায় যে কি ওর তো আসলে লোক আছে, মানে ওনাকে একটু সুনাম ছিলাম ভাই আমার এলাকায় পোলাপানা, ওখানে যাওয়ার ফলে উনি অনেক খুশি হয়। ওই দিন আমাকে 2000 টাকা দেয়, 2000 টাকা দিলে ওই আমার যে ফ্রেন্ড গুলো নিয়েছিলাম সাথে তাদেরকে আমি ওইগুলো টাকা তাদের পাশে খরচ করি, তারপরে ব্যানার করি পুরো ইউনিয়নে ব্যানার লাগা দিছি। তখন আমাদের এলাকায় আসলে বিদ্যুৎ আসে নাই, ওই বিদ্যুৎটা আসবে এটা নিয়ে অনেক কথা চলতেছে আমার এলাকায়।
বিরতির শব্দ আরো একবার, তার মানে আমাদেরকে পর্যায়ে একটু থামতে হবে। যারা যাহা বলিব সত্য বলিব, তো এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান তারা আমাদেরকে ফোন করুন। ফোন নম্বরটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। মাত্র 4 মিনিটের বিরতি, 4 মিনিট পর আমি আরজি কিবরিয়া আবারও আপনাকে সাথে করে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
এবিসি রেডিও, এনার্জির দুনিয়া, জয়েন দ্য গ্যাং, ফিচারিং স্কোয়াড, ব্রট টু ইউ বাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক, রিচার্জ ইউর সেলফ।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. মোশাররফ, আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম তারপর
আমাদের গ্রামে কেউ আর কি যেসব লোক ছিল, মানে ওনারা আমাদের মানে লোকের ভালো দেখতে পারে না, এটা না দেখাই স্বাভাবিক। ব্যানার করার পরে যে সভাপতি আমাদের ইউনিয়নের, সে একটা আমার নামে একটা কেস করার একটা পরিকল্পনা শুরু করে, অনেকের সাথে মিলে মানে সবাই তারা জোট করে যে আমার নামে একটা কেস করবে, ব্যানার করছে একটা মিথ্যা একটা কেস দেবে। কেস করার জন্য আমাদের বাড়িতে কি আমাদের আমার আব্বা আম্মা তারপর আমাদের গোষ্ঠীর সবাই সাপোর্ট করতো, এই দলই করে আসতো, কিন্তু আমি একা শুধু ওই ভাইয়ের দিক তাকিয়ে মানে আমার ইচ্ছা যে তার সাথে থাকলে হয়তো একটা শিল্পে ভালো পর্যায়ে যাইতে পারবো, তার সাথে আমার সম্পর্কটাও হয়েছে আমার এরকম একটা উদ্দেশ্য ছিল, তার কারণে শুধু আমি মানে সাপোর্ট করি আর এটা নিয়ে ঘাটাঘাটি করি। এই ঘাটাঘাটিটা ওরা চাচ্ছে না, মানে আমাদের বিরোধী দল চাচ্ছে না যে আমি কোনো ভালো উপর পর্যায়ে যাই। এজন্য এরকম কি আছে, আমাদের বাড়িতে এসে প্রতিদিন হুমকি দিত, ঠিক আছে, ওরা যে আমাদের এই আমাদের গ্রাম থেকে এই ব্যানার গুলো নামাতে বলতো ছেলেকে, তাইলে কিন্তু সমস্যা হবে, নাহলে কেস হবে, এইটা নিয়ে এরকম হুমকি দেয়। তারপরে আমাকে একদিন বলে যে এইগুলো লাগাইছিস ভাই, এটা কিন্তু এটা যদি না খুলিস তাহলে কিন্তু আমি তোর নামে কেস করে দেবো। আমি কই ভাই আসলে আমি দল যা করি করি, আমি যে ব্যানার একবার লাগাইছি সবাই দেখছে, এলাকার জনগণ ইউনিয়নের জনগণ দেখছে ব্যানার গুলো লাগাইছে, এটা যদি খুলে ফেলাই লাগা সারা পারলাম না মাত্র কিছুদিন, এখন খোলার সাথে তো একটা খারাপ দেখা যায়। আমি খুলবো না ভাই, আপনি যা পারেন তাই করেন। এগুলো বললে আমার ব্যানারের নিচে আবার সৌজন্যে দেখছিলাম বদরুল ইসলাম স্বপন, তার অনেক আবার প্রভাব ছিল, উনি ক্ষমতায় থাকলেও ওনার অনেক প্রভাব থাকে, আর ক্ষমতায় না থাকলেও ওনার প্রভাবটা থাকে, ওনাকে বলে ভয় পায় আর কি সবাই। যাই হোক, সন্ত্রাস টাইপের ছিল উনি, এখন ওনার নামটাও আমি নিচে সৌজন্য দিয়েছিলাম। পরে ভাইয়ের কাছে বিষয়গুলো জানানোর পরে ওরা আর ওই ঝামেলাটা আর কি করতে চায় না, এমনি মনে মনে আমার ক্ষতি করে, আমার সামনে সামনে আর কিছু বলে না। যাই হোক, কিছুদিন পর ওদের যে একটা ছেলে দেয়, মানে আমাদের বাড়ির সাইডে বাড়ি, মানে ওর দিয়ে আমার সাথে একটা ভেজাল সৃষ্টি করাবে, ঠিক আছে, ওরা মানে ওই ওই নেতারা চাচ্ছে আমার সাথে একটা ভেজাল হোক, একটা ভেজাল লাগা যাতে কেসটা করা সুবিধা হয়। এরা একদিন একটা মিলাদ হচ্ছে এক বাড়ি, ওখানে আমাকে ডাক দিছে উনি আর কি, ওই ওই সাহায্যদের বলে যে ওরে ডাক দে, ওই মোশারফের ডাক দে, ডাক দে বলতেছে, মানে অনেক খারাপ করে বসছেন ওর মতো বলা, মানে অনেক খারাপ করে বলতেছে, তুই অনেক নেতা হয়ে গেছিস না, তোর নেতাকে দিবানি অনেক খারাপ ভাষায় গিয়ে গালি দিয়ে, ঠিক আছে, আমি কই যা তুই যা পারিস করিস। তখন আমি কিছুই বলি না, আমাদের বাড়ির সাইডে তো ওই সময় আমি আর কোনো কথা বলি না, দেখছি না এখানে কিছু এরকম করা যাবে না। পরে আমার যে সব ভাই ব্রাদার আমার দলে, তাদের কাছ থেকে আমি একটু নলেজ নিলাম যে কি করা যায়, এইভাবে এরকম মিলাচ্ছে, এরকম আমাকে একটা ফেদ দিছে, এখন কি করা যায়। তার একটা পরামর্শ দিল যে ওকে একটা মার দিতে, যেভাবে পারিস, কাবুল এলাকা পরিচিত তো ভালো, এমন ভাবে মারে যাতে না জানা পারে। আমার ইচ্ছে ছিল যে জানুক সমস্যা নাই, ওরা জানাই মারুক, না জানা মারালো ভিতুর কাজ, আমি ওইটাই করবো না, তাতে জেল হয় ফাঁসুক যায় অবি, ঠিক আছে, ওইটা নিয়ে আমি ভয় করতাম না। তারপরে ওরে আমি একটা অন্ধকার রাতে ওকে অনেক মারধর করি, যে আমাকে ঠেক দেওয়া ছিল যে ছেলেটার দিয়ে ওকে প্রচন্ড মারধর করি রাতের বেলা, ঠিক আছে, অন্ধকার রাতে বাজারে যাওয়ার পথে ওকে মাইরে একবারে মানে ইসে ওই পুকুরের পাড়ে শুয়ে দেয় মাইরে। আমার সাথে আরো দুজন লোক ছিল, আমি প্রথমে ওকে একটা ঘুষেই পাচ্ছে, ওরা সে প্রচন্ড মারামারি রোগে ফিরে দেয়। পরবর্তীতে ও হালকা হালকা সুস্থ হয়ে ওর সব লোকজন ফোন দেয়। ওই টাইমে আমার যে সব লোক আছে সব হেড করে রাখছি বাড়ি, লাঠি মাঠি নিয়ে অস্ত্রপাতি নিয়ে সবকে আমরা রেডি আছি, ওরা লাগলে আমরা লাগবো। তারপরে দেখা যায় যেহেতু মাইটিস রাইটে জোর যার মূলক তার ওদের ক্ষমতা বেশি ছিল, তখন আমাদের পর দেখি চাপ করতেছে বাড়ির সাহেব মিলে ঘেরাও করে ফেলাচ্ছে ওরা সবাই, ঠিক আছে, পুলিশ পুলিশ দিয়ে। তবে দলের মধ্যেও আবার এন্ট্রি থাকে থাকে না, তাদের সাথে আমাদের আবার ভালো লিঙ্ক ছিল, দলের মধ্যে অনেক দুইটা ভাগ থাকে না, একই দল করে কিন্তু এদের সাথে এর মধ্যে ভাগ আছে, তাদের সাথে টাকার টাকার সাথে চেয়ারম্যানের সাথে সম্পর্ক, আমাদের আবার চেয়ারম্যানের এন্ট্রি যে ছিল তার সাথে সম্পর্ক ছিল। ওই মুহূর্তে আমি বাড়ি থেকে মামা বাড়িতে ছিল, বাড়ি এদিন ওরা হামতাম শুরু করছে, আমরা চুপচাপ করে রয়েছি যে হামতাম তো করবি, যেহেতু অনেক মাস দিছি করুক সমস্যা নেই। এর আগে আবার দুইবার মারছি এরকম, যাই হোক ওরা পুরে এলাকায় এক হয়ে গেছে, যেগুলো পুরে নেতা দেখাই দেবে। আর ওই আমাদের এলাকাটা খুব ডিয়ারিং ছিল, এলাকার বেজার হলে পুরে ইউনিয়ন একবারে দেখা গেছে মন্ত্রী পর্যায়ে চলে যায়। আমার নিয়ে ফেসবুকে লেহালে হয়েছে যে অন্ধকার রাতে এরকম অনেক মাস ধর করে টাকা পয়সা অনেক টাকা পয়সা নিয়ে গেছে, এরকম লেহালেই করে একটা কেস কেস করে দেবে। একটা কেস হওয়ার পরে আমি অনেক টেনশনে আছি, কিছুদিন পরে বিএসএসসি পরীক্ষার ফলাফল, এই দুইটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, মামার বাড়িতে আসছি এরকম খাইনি ঠিক মতো। তো যাই হোক, আরো একটা আনন্দই রয়েছি, ওই মামার আমার মামা তো মনে আবার বিয়ে ওই টাইমে, ওই সময় বিপাদে পড়ছি, ওই বাড়ি যাওয়ার পরে আমি আর আমার সাথে যে আর একটা আমার কাকাতো ভাই মারছিল ও দুজনে গেছি, আর সবাই বাড়িতেই আছে, ঠিক আছে, বাড়িতে বলতে আমাদের আমাদের নিজস্ব ভাই ব্রাদারের বাসায় থাকে, ঠিক আছে, আর বাবা একটু কাজকাম করে, তারপর অনেক সতর্কভাবে থাকে, যেহেতু জেলে গেলেই তো অনেক সমস্যা অনেক চলে যাবে। এভাবে এখন ওই আমি মামার বাড়িতে থাকা অবস্থায় মামাতো বোনের বিয়ে, ওই সময় আর এমনি নিয়মিত মামাতো মামা বাড়ি যেতাম না আগে অতটা, তারপর ওখানে যায় মামাতো বোনের সাথে অনেকটা একটু ভালো লিঙ্ক হয়ে যায়, মানে সম্পর্ক দিয়ে প্রেমের দিক আগে, ঠিক আছে। পরে আমি বলতেছি আসলে আগে তো যদি নিয়মিত এরকম আসতাম তাহলে এই বিয়েটা তো আর হইতো না, তাহলে তো আমার সাথে হইতো, আমি আবার আশা করে বলছি। ওই দিক দিয়ে যাই হোক, এরকম এখন বাড়িতে অনেক চাপ আসতেছে, এখন আমরা ওই ওদের যারা এন্টি ঠিক আছে তাদেরকে ধরছি যে ভাই এরকম আমাদের দেন এরকম একটা ই করে ফেলছে, এরকম একটা কেস করছে, এরকম মিথ্যে ভাবে সাজায়, এখন কি করা যায়। ওনাকে রিকোয়েস্ট করার পরে আবার ওনাকে দেখাইছে নিয়ে ব্যানারে দেখেন ওরা কোন দল করে এটি ঠিক আছে, ওরা এই তারিখাটা শিক্ষিত দেই ভাই আপনারা খুব ফ্যান ঠিক আছে, তো ওনারা তো আমাকে সাপোর্টে দিতেছে যেহেতু ওই চেয়ারম্যানে দেখতে পারে না ওগার জানো। যাই হোক তারপরে ওরা বলতেছে সংশোধনে আয় ঠিক আছে, একটা সালিশের মাধ্যমে জিনিসটা সমাধানে আসবার বলতেছে, আর ওরা যদি বলে ওদের আসতেই হবে বাধ্যতামূলক। যাই হোক ওরা আমাদের সাপোর্ট হয়ে মানে পুরো ফরিদপুর যার কথা এই কাপে ঠিক আছে বড় সন্ত্রাস ও নিল আমাদের সাপোর্ট এদের। যাই হোক এরপরে একটা সালিশের মাধ্যমে আসে তারা, ওরা ওরা এমন একটা তার আগে একটা বুদ্ধি করছিল যে সালিশ থেকে ওরা মাইদ্য দেবো আমাকে ঠিক আছে, মাইদ্য দেওয়ার পরিকল্পনা করছিল কিন্তু অতদূর যাইতে পারে নাই যাইতে পারে নাই। এভাবে তারপরে কিছুদিন যাওয়ার পরে আমার ফলাফল দেবে এসএসসি পরীক্ষার শারীরিক শিক্ষা সাবজেক্টে ফেলাইলো, সব সাবজেক্টে ইয়ে মাইনাস আইছিল শুধু শারীরিক শিক্ষায় ফেলাইছে
এসএসসি।
হ্যাঁ এটার বিষয় হয়েছে কি যখন পরীক্ষা দিছি মানে ওই হলে ও একটা নিয়ম ছিল যে ওই দিন আর কি কুয়ে দেওয়ার কথা ছিল এক কোনার শিক্ষকের যে আমরা নৈভিত্তিক গুলো কুয়ে দেবো তোমরা আগে বরাট করো না ঠিক আছে, এরকম একটা ই ছিল। তবে আমিও সেই আশায় বসে রয়েছি যে কখন কবে মানে এখন ওই সময় আর সময় পাই নাই বলার মতো, আর মাত্র 5 মিনিট যখন আছে আর আমি তো ওইভাবে বসে গেছি আমাদের কুড়ি ক্লাসে, আর আমার আসতে একটু স্লো ছিল মানে ভরাট করে অনেক সময় লাগতো আমার। যাই হোক আমি 5 মিনিটই 19 কে ভরাট করছি, পরে বলছে আর কিন্তু সুযোগ দেওয়া হবে না আজকে সময় নাই ঠিক আছে, পর আমি সবগুলো ভরাট করে ভরাট করতে পারি নাই, 19টা ভরাট করছি তার মধ্যে থেকে 10টা হয়েছিল দুই জন্য ফেল গেছিলাম। যাই হোক এটা ভাগ্য জানি না আসলে খুব কষ্ট লাগলো যে মানুষ গণিতে ফেল যায় বা ইংলিশে ফেল যায় বা কঠিন কোনো সাবজেক্টে ফেল যায় হিসাব বিজ্ঞানে, কিন্তু আমি কেমন ফেল গেলাম এটা নিয়ে অনেক খুব খারাপ লাগলো বিষয়টা। আবার কিছুদিন এরকম যাওয়ার পরে আবার একটু আমি রং নাম্বারে কথা বলি, কথা বলিল ময়মনসিং একটা মেয়ের সাথে ফোনে।
এই রং নাম্বারটা আপনি এগুলো জোগাড় করতেন কিভাবে?
জোগাড় করতাম আনুমানিক উঠেতাম,
আনুমানিক
11টা উঠে 017 তারপর অনুমান এরকম বসা দিতাম, 11টার সাথে এরকম কল দিতাম এরকম। আমি ভাই কি বলবো আপনি বিশ্বাস যাবেন না, এই 64টা জেলা না তার মধ্যে 10টা জেলা হয়তো বাদ যাচ্ছে, সব জেলায় আমি সম্পর্ক ছিল, সব জেলায় আমি ফোনে কথা করতাম, কিন্তু একেবারে যে সম্পর্কটা গাঢ় ওরকম করতে পারি
যেটা বলে আপনি সম্পর্ক করলেন। তারপর
এখানে এরকম সম্পর্ক করি যাই হোক মেয়েটার বাড়ি হলো ময়মনসিং হালুয়াঘাট থানা সম্ভবত, ফোনে কথা হয় এতে অনেক রকম সবকিছু আর কি একটা বিশ্বাস তো জায়গা তৈরি করি। তারপরে সে বলি যে আমার পরীক্ষা সামনে আমার এক্সাম আমার ইন্টারফাই, ওনাকে আবার পরিচয় দিছিলাম ওই পড়ালেখা অনেক মানে সিনিয়র ভাবে যে আমার ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা আমার কিছু টাকা লাগবে।
তারপরে পরিচয় দিলেন সম্পর্ক হয়ে গেল টাকা লাগবে বললে টাকা পাঠাবে, কতটুকু বিশ্বাসযোগ্য আসলে?
বিশ্বাসযোগ্য আসলে এখন বলতে পারবো, নাম্বারটা আমার ইসে নাই হয়তো আপনাকে থাকলে
বলছেন টাকা লাগবে। তারপর
তবে কিছু প্রমাণ আছে আমার রেকর্ডিং আছে অনেক অনেক
প্রয়োজন হলে আমরা আমাদের লিসনারদেরকে শোনাবো বলেন।
যাই হোক তারপরে অনেকদিন কথা বলার পরে সে টাকা পাঠায় 1500 টাকা পাঠায় বিকাশের মাধ্যমে, আমি আমি যাই আমাদের সাইডে বিকাশের দোকান আছে সেখানে যাওয়ার পরে টাকা পাঠায়, টাকা পাঠানোর পরে আমি আর কথা বলি না নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলা দিই। এরকম করে তারপরে আমাদের এলাকায় কাকি হইতো সে সম্পর্কে কাকি হইতো তার হাজবেন্ড থাকে কুয়েত, তার সাথে আমাদের বাড়িতে উনি মাঝে মাঝে আসেন, একদিন আমাদের রুমে আর কি আমাদের সৌরবিদ্যুৎ আছে ওখানে আর কি মোবাইল চার্জ দিত ওখানে মাঝে মাঝে আসতো, ওনার নাম্বারটা আমি ইচ্ছে করে নিই মানে কথা বলি। যাই হোক সম্পর্কটা আস্তে আস্তে আগেতে লাগে, একটু কষ্ট হয়েছিল এই যে সম্পর্কটা করা বুঝছেন, এটা প্রথমে একটু রং নাম্বার ভাবতেছি পরে বলছি যে এই আমি সত্যি কথা বলবো আমি আমি অমুক ঠিক আছে এভাবে ওনার কাছে বিষয়টা ক্লোজ হই। তারপরে ওনার কাছে বলি যে আমি আমি কি কিছু গান বাই করতে চাচ্ছি একটা অ্যালবামের কাজ চলছে এটা বলি, তবে আমি একটা মিউজিক সহকারে একটা গান বাই করছি দেশাত্মবোধক সুরকার গীতিকার হিসাবে গানটা আছে এখন আমার কাছেও আছে যদি দেখতে চান অবশ্যই দেখাবো। তারপরে বলি যে আমার গানে অনেক টাকা পয়সা লাগবে, একটা গান প্রতি 5000 লাগবে, 10টা গান মোট অনেক টাকার ব্যাপার, যদি কিছু টাকা দিতেন আসলে ওই আচ্ছা যদি সামনে মাসে পাঠাই ঠিক আছে, একটু কেটি ধরনের ছিল। তারপরে মিষ্টি মিষ্টি কথা অনেক রিকোয়েস্টের পরে উনি যখন টাকা উঠে পার যায় সেদিনকে আমও গেছি ঠিক আছে, তবে এক গাড়িতে যাইনি উনি গেছে আক পাশে দুজনে গাড়িতে যাই, যার পরে জনতা ব্যাংকের মোড় থেকে আমাদের ফরিদপুরে ওখান থেকে টাকা ই করে টাকা পাঠাইলো মোট 10000 আর মনে হয় কিছু জমি রাখছিল ওখান থেকে আমাকে উনি 3000 টাকা দেয়। মোট 10,000 টাকা দিছিল, ওনার 7,000 ছিল, ওই 7,000 দিয়ে আমাদের এলাকা আবার খায় সজমি রাখে, ঠিক আছে, ওই জমি ডাউনে রাখছিল আর আমাকে 3,000 টাকা দেয়। তবে আমার ইচ্ছা ছিল যে আসলে গানই বাই করবে এইগুলো দেয়, মানে আমাদের ওখানে একটা মানে একটা ক্ষুদ্র একটা শিল্পী ছিল ফরিদপুরে, এখনো খুব ভালো নাম করা, এটা অনেক জায়গায় গান আছে ছড়ানে, ওর সাথে আমার একটা যোগাযোগ হয়ে গেছে, রাজনীতি বিষয়ে আগে গেছি, ওর সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, যেহেতু আমাদের জেলার ছেলে, ওর সাথে ওর রুমে যায় আপনার মতো এরকম স্টুডিয়া এরকম যা সময় দিতাম, গান টান গাতাম লেখতাম, তবে করে একটা গানের সুযোগ পাই, তবে গানটা বাইর করি, আরো পরিকল্পনা ছিল ওই এরকম ওনার কাছ থেকে 3,000 টাকা নিই। নেওয়ার পরে আমি আমার একটা বাজে খারাপ ছিল, নেওয়ার পরে আর তার সাথে আর কথা বলতাম না, ওর নাম্বারটা তো ব্ল্যাক লিস্টে ফেলা যেতাম, এমনি মুখে দেখা হলেই বলতাম কেমন আছে কি, তার বেশি কথা না, আর একজনের কাছে তত নিবার মনে করতো না, আবার যখন নামাজ পড়তে যেতাম তখন আবার মনে করতো কি হয় এরকম এত টাকা নেওয়ার দরকার আছে, এরকম একটা মন আসতো। যাই হোক, তারপরে আমাদের বাড়ির সাইডে আর একটা বাড়ি আছে, ঠিক আছে, উনিও সম্পর্কে কাকি, ওনার হাজবেন্ড থাকতো মালয়েশিয়ায়, মালয়েশিয়ায় থাকতো, ওনার সাথে সম্পর্ক হয় কিভাবে, আমাদের সাইডে আর একটা এলাকার নাম বলি, উনি আবার একটু খারাপ টাইপের ছিল, অনেক অনেকের সাথে রং নম্বরে কথা বলতো, আমার বেরেন্টা একদিন কাজ করি, উনি যত রং নম্বরে কথা বলে আমি হয়তো একটু ভাব করে কথা বলে দিই আনতে পারি নাকি, ঠিক আছে, এরকম করে যাই ওনার সাথে একটা ওরকম ভাব ভঙ্গি করে গান টান শুনে মিষ্টি কথা বলে, নাম ছিল সোনিয়া, তবে মেয়ের মনের বয়স বেশি ছিল না যদিও, তবে একটা সওয়াল ছিল, যাই হোক এরকম করে ওনাকে আমি বলি যে অমুক জায়গায় আসে আপনার সাথে দেখা করতে ইচ্ছা করছে, এরকম করে, তবে আমি তো জানি যা গেলে তোমাকে চিনে ফেলবে, এখন কি করি কিভাবে যাই, এখন আমার কোনো বুদ্ধি কাজ করছে না যে কিভাবে করি, আমার মনে মনে করি যা নাই সত্যি পরিচয় দেয়, আমি আবার কিছু সত্য দেখি, আমি তো যদি আপনার কোনো চেনা কেউ হই তাহলে সমস্যা, মানে তার মানে আপনি কি চেনা কেউই নাকি, আমি তো আসলে সত্যি কথা বলবো কি এরকম সবকিছু, আমি তো আপনি ফেস টু ফেস আসেন ফরিদপুর, যখন দেখা হবে তখনই আপনি বলবেন, তখন কিন্তু আমাকে কিছু বলবেন না, তবে আমার ঠিক আছে অনেক শর্ত দিয়ে নয়, ঠিক আছে, মাথা ছোঁয়ায় এরকম করে, তারপরে যাক যখন সম্পর্কটা ঘনিষ্ঠ হয়ে গেছে, যতই চিনার লোক হোক যাক ওইভাবে আর নেবে না, বিষয়টা ঘনিষ্ঠ যা ঘনিষ্ঠ আমার মনে হয়েছে তাই হয়েছে, যাওয়ার পরে ওই হাই তুই, মানে তখন আমার তুই করে পেয়েছে, তুই এত বিয়াদ তুই আমার সাথে এরকম মানে রং নম্বরে ভাব করছিস, সেটি হ্যাঁ এরকম ওনারে বুঝানোর পরে উনি হোটেলে গেছি খাইছি দাইছি, তোর লজ্জাটা এখন আরো ভেঙে গেছে, ভাঙার পরে ওনার সাথে উনি অনেক কিছু খাওয়াইছে, ঠিক আছে, ওনাকে ওই দিন আর টাকা চালাম না, নিজের খেয়ে লজ্জা লাগলো যে দেখা হয়েছে, যেহেতু বাড়ির সাইডে বাড়ি ওনার কাছে আর খাওয়া পারলাম না, আর নেক্সট ডে ফোনও দিতে মনে চাইল না, ঠিক আছে, ওই যে আমার মনে হয় কি উনি আমার সাথে সম্পর্ক করতো না, এরকম সেরকম কিছু না আমাদের পাইনি, উনি একটা লজ্জা খেয়ে গেছে, কি রে তুই ওই আমার বাস্তের মতো, ঠিক আছে, এরকম কইছে, আর ওই দেখানে আগে নেই দেখলাম আরো মান সম্মানের ব্যাপার, অধিকার আগে এলাম না। তারপরে যেটা আমি শেষ যে মেয়ের সাথে সম্পর্ক করি, সেই লোক ব্যারাকের শিক্ষাকর্তা, ঠিক আছে, ওখান দিয়ে মানে আমি যে মসজিদে আজান দিতাম, মানে যাওয়ার সময় তাকাতাম, এটা ভাবভঙ্গি ছিল,
বিরতির সময় হলো, আরো একবার 5 মিনিট পর আমরা অনুষ্ঠানের শেষাংশে ফিরবো, যারা যাহা বলিব সত্য বলিব, এসে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে চান তারা আমাদেরকে ফোন করুন, ফোন নাম্বারটি হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892, আমরা বিরতির পর আবারও ফিরছি।
রয়্যাল টাইগার টুইন প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ, 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার গ্রিন জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামী যা তারা করবে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Number 1 for Kid Entertainment. Only for you.
Royal Tiger Green presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself.
ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, আর জি কে বি আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। মোশাররফ রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব মঞ্চে, আমরা আবারও ফিরছি মোশাররফের কাছে। মোশাররফ, আমরা যেখানটায় বিরতি নিয়েছিলাম তারপর,
হ্যাঁ, মসজিদের নিয়মিত আজান দিতাম, যাতাম আসতাম। ওই সময় ওখানে একটা বউ ছিল, ওনার হাজবেন্ড ছিল একটা মানে কলেজের দপ্তরি করত, আর উনি একটা ব্যারাকের টিচার ছিল। উনাকে একদিন আমি বলি আপনার নাম্বারটাকে দেওয়া যায়, উনি বলে কেন আমার নাম্বার দেখি কি করবেন, কিন্তু আপনার সাথে কথা বলবো, আপনাকে আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমার আমার বন্ধুত্ব করার অনেক মানুষ আছে। তখন আর আমি ওনার সাথে যোগাযোগ করি না, কিছুদিন যোগাযোগ করি না। এরপর আর কি একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। এর মাঝে একদিন নামাজ পড়তে যাচ্ছি, ওনারই একটা ছাত্রী দিয়ে ওনার নাম্বারটা লিখে আমার কাছে মানে পাঠাইছে। আমি বলি কে পাঠাইছে, বলে যে আপা পাঠাইছে। তোমাকে কার কাছে দিতে বলছে, আমার নাম বলছে তখন, বুঝছে। তখন আমার কাছে ওই নাম্বারটা দেয়, নাম্বার দিলে সবকিছু অনেক কিছু বলে, ঠিক আছে, সম্পর্ক হয়ে যায়, ভালো একটা সম্পর্ক। আর আমার ইচ্ছা ছিল এখান থেকে আমি অনেক টাকা সংগ্রহ করা পারবো, যেহেতু একটা ব্যারাকের টিচার টাকা পায়, হয়তো যদি একটা ভালো সম্পর্ক করা যায় তবে অনেক টাকা খাইতে পারবো। তবে আমার টার্গেট সম্পূর্ণ পরিপূর্ণ হয়েছে। আমি ওনাকে প্রথম দিন বলি যে আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার দেহ আমি দেহের নাম মাঝে মাঝে চায় থাকতা কাতাম, কেন আপনাকে খুব ভালোবাসি। পেতা বুঝছে বুড়ে মানসিকে পছন্দ হইলো, আমাকে ভালোবাসার কাছে কোনো বুড়ে আর দুয়ের নাই, ঠিক আছে, আপনাকে আমার ভালো লাগছে, এরকম একটা অভিনয়ের মতো করছি, ঠিক আছে। এরকম করে তবে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়, মানে ওই উনি আমাকে অনেকটা ভালোবাসে, ওনার বয়স হুকুম, যে একটা ভালো একটা সম্পর্ক হলি প্রতি মাসে, মনে করেন উনি মাসে পাইতো 5,000 পাইলে ওখান থেকে 1,000, আবার আর এক মাসে 2,000, এরকম করে আমি টাকা নিতাম। অনেক রেকর্ডিং আছে ওনার, যদি বিশ্বাস না হয় আপনি ধর্মে যখন যেতাম, ঠিক আছে,
খারাপ লাগতো না যে আপনি যে কাজগুলো করছেন, পাশাপাশি নামাজ কালামও করছেন, মানুষের মসজিদে নামাজ পড়ার জন্য ডাকছেন, মানে আপনার অনুভূতিটা কি হতো ভিতর থেকে?
ভিতর থেকে তারপরে আজান নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছিলাম, যে আসলে এই সব খারাপ কাজ করি হয়তো আমার নামাজ হইতেছে না।
খারাপ কাজ বাদ দেননি, নামাজ বাদ দিয়ে দিয়েছেন?
নামাজ বাদ দিয়ে দিয়ে তারপরে কিছুদিন মসজিদে যাই না, সবাই আমাকে অনেক কিছু খারাপ বলে, আগে পাঁচক তো নামাজ পড়তো এখন পড়ে না, তাহলে অনেক বিয়াদ হয়ে গেছে এরকম। আর অনেক সঙ্গ ছিল তখন, অনেকের সাথে বেড়ানো শুরু করলাম, ফ্রেন্ডের সাথে দু একটা সিগারেট টান এরকম একটা, মানে ওরা খায় তার সাথে আমি দেখতাম, তবে নিশাটা হয় নাই, যাই হোক এরকম খাতাম। আর নামাজের কথা শুন, নামাজ পড়তাম না, জুম্মার নামাজ পড়তে পারতাম না বাড়িতে, এর জন্য খুব
গালি, মানে
আমি যাইতে চাইতাম না,
অপরাধ বোধ হতো যে নামাজ তো কবুল হবে না,
নামাজ তো কবুল হবে না, কি খারাপ কাজ করছি, এইভাবে মনে করি। আবার ওনার সাথে ওই ভাবির সাথে ওর আগে কথা বলতাম না যে জিনিসটা এই যে আমি ভালো হয়ে যাবো, আগে ভালো হয়ে তারপর নামাজ পড়বো, ঠিক আছে, এরকম একটা জিনিস মনে হতো। ওনার কাছ থেকে আমার মনে হয় 20,000 টাকার মতো নিয়েছি, এবং নিয়েছি অনেক খারাপ লাগে। ওনার আমার মুখে দেখো পরে নাম্বারটা বিলাস লিস্টে রাখছি, মানে আমি আমি চাই যে ভালো হয়ে আবার পাঁচক তো আজান দেবো, নামাজ পড়বো, কিন্তু আবার মাঝে মাঝেই কাজিনি ফোন দিবার মনে
পায়,
মানে আবার টাকা খাবার মনে পায় মনে চাই। আবার মাঝে মাঝে যখন একটা মেয়েকে ভালোবাসতাম না, শিখা নাম করে বললাম ওর কথা, যখনই মনে পড়তো তখন মনে হতো না ভালো হয়ে যায়, শুধু ওকে জীবনে ভালোবাসছি, ও এই ভালোবাসে যাবো, আর এই সব বাজে ধান্দা বাদ দিয়ে দেবো। এরকম করে এক মাস ধরেন দুই এক সপ্তাহ চুপ খাই, আবার কাজিনি ফোন দিয়ে কিছু টাকা লাগবে, অমুক দাদা লাগবে, আর উনি এমনই ছিল চাইলি দিত টাকা, এমনকি ডিম সেদ্ধ করে খাওয়াইতো, তারপরে মানে উনি যত কিছু আয়োজন করতো, ধরেন পিঠে বানাইছে আগে আমারে খাওয়াই, তোমার স্বামীরে না খায়, রাত্রে চলে যেতাম রাত 12টার দিকে 1টার দিকে যায় দেখা করতো এরকম। ওনার বাসায় ওনার রুমে চলে যেতাম ডাইরেক্ট। আসলে আমার শেষ কথাগুলো এই যে এইসব আজে বাজে মানে এই রং নাম্বারে, তারপরে এইসব বউদের সাথে এইসব সময় দেওয়ার কারণে হয়তো বা আমার এসএসসি তে ফেল গেছি, জিএসসি তে, এই কারণেই গেছি আমার মনে হয়, পড়াশোনা ঠিক মতো মন বসে নাই, এসব আজে বাজে ফিলে কাজ করার জন্য, আজে বাজে কাজ করার জন্য আমার মনে হয় এগুলো আমি পড়াশোনাটা ঠিক মতো করতে পারিনি, যেখানে সেখানে রাজনৈতিক প্রোগ্রামে গেছি, সময় দিচ্ছি, কিন্তু পড়াই সময় দিতে পারিনি। এই জন্য আমার মতো এরকম যেন সে ভুল না করে, আগে এলো সপ্তাহে আগে পড়াশোনা, কারণ পড়াশোনা বাদ দেয়া কোনো কিছু। আর আমি চাইছি কি যে এটাও মানে সপ্তাহে ধরতে চাইছি, চাইছি একবার ভাবছি যে শিল্পী হওয়া লাগবে, আবার ভাবছি ধারাভাষ্যকার হওয়া লাগবে, আবার চাইছি যে নায়ক মান্নার মতো কোনো চলচ্চিত্র যাইতে পারি, কণ্ঠ এরকম অনেক কিছু একসময় একটা মনে করছে। আবার মসজিদে আজান দিতাম, আবার ভাবতাম যে মসজিদ হওয়া লাগবে, এরকম মসজিদ হিসেবে আজীবন থাকা লাগবে, এরকম একসময় একটা ধারণা ছিল, আবার ভাবতাম একটা রাজনৈতিক নেতা হইতে হবে। এরকম অনেক দিক আমি এটাই বলতে চাই যে সব দিকেই কোনোদিন যে কোনো একদিক থাকলে সফল হওয়া যায়, কিন্তু যদি সব দিকে থাকা যায় এটা অসম্ভব, এটা সফল হওয়ার কোনো সিস্টেম থাকে না। এই জন্য আমার মতো যেন ভুল না করে, যে আগে পড়াশোনা, আমি যেমন পড়াশোনা থাকাকালীনই সবটাই চাইছি বলে আজকে কোনোটাই পাই নাই। যে পড়াশোনার দেখে অনেক পিছিয়ে গেছি, আমার সাথে যারা ছিল।
আপনার রেজাল্ট কি? আপনি কত পর্যন্ত পড়াশোনা করে ছেড়েছিলেন?
এসএসসি পরীক্ষা দিছি এতো 2016 সালে।
আচ্ছা,
শারীরিক শিক্ষা এক সাবজেক্টে ফেলাইছে, আবার এখন দেওয়া লাগবে।
এক সাবজেক্টে দিতে হবে নাকি সবগুলো?
এক সাবজেক্টে দিতে হবে। এটা দেওয়ার পরে আমার ইচ্ছা আছে যে ফিউচার প্ল্যান, যেটা আমার ভাই বিডিআর বর্তমান, আমিও মাপে ঠিক আছে, হ্যাঁ বিজিবিতে আছে, বান্দরবান আছে বর্তমান। যাই হোক, আমার ইচ্ছা যে আমি লম্বা সবকিছুই ঠিক আছি, যে এসে আমার 19 বছর যেহেতু হয়ে গেছে, তবে আমার মনে হয় যে পুলিশে দাঁড়াতে পারবো, আর পুলিশ ছাড়া আর অন্য কিছু দাঁড়াতে পারবো না। যখন ইন্টারমিডিয়েট পাস করবো তখন হয়তো বিডিআর এগুলো, আর পয়েন্টের উপর নির্ভরশীল, পয়েন্ট যদি ভালো হয় তাহলে আমার আশা আছে। এখন আমার আশা একটা সরকারি চাকরি করা।
জীবনে যে এই যে বাজে কাজগুলো করলেন, এটার জন্য কোনো ইয়ে আছে, মানে কোন ধরনের কোনো নিজের ভিতর থেকে একটু অনুতপ্ত হওয়ার যে ব্যাপারটা, ওটা আছে নাকি কন্টিনিউয়াসলি চালিয়ে যেতে থাকবে?
না, এগুলোর প্রতি আমার এখন ঘৃণা আসে, যে আসলে এগুলো খুব খারাপ কাজ। আসলে তাদের, তার হাজবেন্ড আছে তার সাথে, সে তারা যাই করুক না করুক, কিন্তু আমার তো তার সাথে কোনো অধিকার নেই, তার কাছে এগুলো সম্পূর্ণ আমার অপরাধ কাজ করছে। এই জন্য আমার মতো যেন এরকম কেউ অপরাধ এরকম জগতে না ঢোকে, কারণ যে ঢোকে যার ঘাও তার ব্যথা, আমি বুঝতে চাইছি জিনিসটাকে। কারণ আমি যে সব কাজ করছি আসলে এইগুলো আমার নিজের কাছে অনেক খারাপ লাগে, যে মানে মানুষের মধ্যে এইগুলো বলা আমার লজ্জা করে, তারপরও জীবনের গল্প বললাম যাতে আরো আমার আরো যেসব ভাই ব্রাদার আছে তারা আমার কাছ থেকে এই জিনিসটা ভুল সংশোধন করতে পারে, এজন্য আমার বলা।
প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের পর্যায়ে আপনারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমরা এই মুহূর্তে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন ডক্টর তাজুল ইসলাম তার মুখোমুখি হব, আর তিনি যে পুরো গল্পটা শুনেছেন সে ব্যাপারে আমরা আশ্বস্ত। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন, আপনার মূল্যবান মতামত আশা করছি, কি বলবেন আপনি?
আমাদের আজকের কিছু মতারক তার কাহিনী তো খুব বেশি বেশি নয়, কিন্তু কিছু জিনিস আছে সেখানে শিক্ষার আমাদের সবার জানার, যে সমস্ত মহিলারা বিদেশ থাকে, আমাদের আমরা প্রাইভেট সেক্টরে দেখতেছি যে আমাদের কাছে যারা রুগী আছে মহিলারা, বিশেষ করে এক সময় এটাকে আমরা বলতাম মিডল ইস্ট সিন্ড্রোম, তাদের হাজবেন্ডটা বিদেশে থাকে, বিশ্বের মধ্যপ্রাচ্যে থাকে, মিডল ইস্টে থাকে, ওই হাজবেন্ড করে থাকলে নারীদের কিন্তু অনেক রকমের, সব মানুষেরই কিন্তু এক ধরনের ভালোবাসার অভাব থাকে, তাহাতে অভাব থাকে, অনেকটি সম্পর্কের যে একটা যেটা এক্ষেত্রে দেখা যাচ্ছে মতারক যে বিদেশে স্বামী সেই মহিলাদের সঙ্গে সে সম্পর্ক করতো, এবং যেহেতু তার একটা গুণ আছে ভালো গান করে, সেই জন্য তার একটা বিশেষ সমাদরকে সবার কাছে পাইত, ওই তাদের সঙ্গে সে গল্প করে কথা বলে তাদের ওই মহিলাদের কাছ থেকে সে টাকা আদায় করছে। এটা কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই যে তারা নিঃসঙ্গতা ভুগি, তারা একজন সঙ্গী চায়, তারা একজন মানে প্রিয়জন চায়, কাছের লোক চায়, কারণ বয়সের সময় একটা যে কোনো বয়সের সময় কিন্তু মানুষের মানসিক একটা চাহিদা আছে, এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা তো মনে করি শুধু কেবল টাকা পাচ্ছে, সংসার করছে, ছেলে মেয়ে আছে, আমি দরকার দেখি, বা অন্য প্রেম ভালোবাসা বা অন্য সেখানে আমরা এক অর্থে আমাদের কাছে মনে হবে যে মহিলারা ভালো না খারাপ এই সেই, আমরা তো ধর্মের দোহাই দিব অথবা নৈতিকতা দোহাই দিব, কিন্তু আমরা এটা বুঝতে চেষ্টা করতেছি না যে আসলে আল্লাহ তাআলা মানুষকে নর নারীকে প্রেরণ করছে তার কিছু বৈশিষ্ট্য দিয়ে আছে, তার আবেগগত, তার মনোগত, তার দেহগত কিছু চাহিদা আছে, সেই চাহিদা অপূর্ণ থাকলে কিন্তু সে অসন্তুষ্ট থাকবে, সে অসুখী থাকবে, এবং সেই চাহিদা পূরণের জন্য সে যে কোনো চেষ্টা করতে থাকে। সেই জন্যই তারা এই ধরনের মোশারফের মতন যারা ইয়াং ছেলে আছে এবং আবার কিছু গুণও আছে তাদের সঙ্গে গল্প করে বা অন্যভাবে সময় কাটিয়ে তারা সেই তাদের সেই যে বঞ্চনা সেই বঞ্চনা থেকে তারা হয়তো, এই জন্য শুধু মোশারফ দায়ী না এবং শুধু মহিলারা দায়ী এটাও বলা ঠিক হবে না, মোশারফের দায়ীটা একটু বেশি, কারণ ওই মহিলাদের এই যে আবেগের ব্যাপারটা এটাকে সে ব্লক মিল করেনি, তাদের একটা মানে গল্পের করা দণ্ডু বাপ নিয়ে সে আসলে যা করছে সে এক ধরনের প্রতারণা, তাদের কাছ থেকে টাকা পাওয়ার উদ্দেশ্যটাই শুধু তার মুখ্য, এটা কিন্তু এক ধরনের নৈতিক অপরাধ, খুবই বড় ধরনের খারাপ অপরাধ। আমি আশা করি মোশারফ কথাটা বুঝে থাকছেন যে যদি কোনো মহিলার সঙ্গে বা মানুষের সঙ্গে, মেয়ের সঙ্গে তার সম্পর্ক করতে হয়, ভালোবাসার সম্পর্ক করতে হয়, সে ভালোবাসবে, তার সঙ্গে বিয়ে করবে। কিন্তু এইভাবে বিভিন্ন মহিলাদের সঙ্গে মানে একটা বন্ধুত্বের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক নাম দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করার যে চেষ্টা, এটা খুবই অনৈতিক। ভালো হওয়ার জন্য এসেছে, আশা করি যারা বাইরে আসেন, যেটা শিক্ষণীয় হচ্ছে যে আমরা যারা আছি তারা কিন্তু এই কথাটা বুঝতে হবে যে নর এবং নারী উভয়েরই কিন্তু কিছু শারীরিক অনৈতিক দাবি আছে, দায়ী আছে, তা পূরণ করতে হবে। পূরণ না করে তাদের কাছ থেকে প্রতিষ্ঠিত সততা এগুলি আমরা শুধু চাকরি দেব সেজন্য না হয়, এ ব্যাপারে সবার সচেতন থাকলে সামান্য কিছু টাকা দিতে পারে, টাকা দিয়ে সে কাজগুলি করতেছে, সেটা কিন্তু তার সে যখন বিয়ে করবে তখন কিন্তু তার জনের ক্ষমতা আছে, তখন কিন্তু সে প্রলোভন তো কিছুই আসতে পারে না, তখন তার সংসারে বাঙন দাবি। হ্যাঁ, এখন যদি আমি মোশারফকে প্রশ্ন করি, মোশারফ বউ যদি এখন তখন আরেকজনের সঙ্গে
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। বেশ কিছু টেক্সট ফেসবুকে পেয়েছি আমরা বরাবরের মতো। কনক লিখেছে যে এইটা আসলে এক ধরনের অপরাধের গল্প কিনা সেটা নিয়ে আমাদের এক ধরনের দোটানা তৈরি হয়েছে। তবে এটা ঠিক যে ছেলেটার মধ্যে এক ধরনের নিজেকে ফলানোর বা নিজেকে জাহির করার এক ধরনের টেন্ডেন্সি আছে, সেটা আসলে কোনো বয়সের জন্যই ভালো কোনো রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে না। অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান মতামতের জন্য। এছাড়া আরো বেশ কিছু, ঝিনুক নামের এক বন্ধু লিখেছেন যে মেয়েদেরকে পটানোর জন্য এই সব কাজ করে এবং মেয়েরা যা আসলে পটে যায়, এদের দুজনকেই আসলে বোকা বলা ছাড়া আমাদের কিছু বলার নেই। অনেক ধন্যবাদ ঝিনুক আপনাকে এই মন্তব্যের জন্য। এছাড়াও আমরা অনেক রকমের কমেন্টস পেয়েছি, তবে আমরা বলবো যে বেশিরভাগই আমাদেরকে লিখেছেন যে আজকের স্টোরিটা আমাদেরকে ততটা বেশি টাচ করতে পারেনি। আপনাদের এই অনেস্ট ওপিনিয়নটাকে আমরাও এগ্রি করছি যে আসলে ততটা আমাদেরকেও টাচ করতে পারেনি। তবে এটা ঠিক যে ও যে ভুলের মধ্যে ছিল, ছোট হোক বড় হোক, যে কোনো ধরনের ভুল মানুষের জীবনকে বড় ধরনের অপরাধের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। আমরা সেই অর্থে মোশারফকে আজকে জেবিএসবিতে সুযোগ দিয়েছি। আমরা সবসময় একটা কথা বলতে চাই যে মোটা দাগের আসামি হলে জেবিএসবিতে আপনার বলার সুযোগ পাবেন, ব্যাপারটা এরকম নয়। দু একটা খুন করলেই আপনি যাহা বলিব সত্য বলিবতে আপনাকে আমরা গেস্ট করবো, ব্যাপারটা এরকম নয়। জীবনের যে স্তরেই আপনি যেভাবেই অপরাধ করুন না কেন, যে ভুলটাই আপনি করুন না কেন, সেই ভুলই যে আপনার জীবনটাকে ড্যামেজ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে, সেই প্রমাণটি বা সেই ছাপটি রাখার জন্যই আমরা কিন্তু বারবার আমাদের অনুষ্ঠানে আপনাদেরকে ফ্লোর দিই। আপনারা যারা এখানে আসতে চান তাদেরকে আরো একবার মনে করে দিচ্ছি, আপনারা আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289২। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে আমরা এই অনুষ্ঠানে যারা চিঠি বা মেইল পাঠান তাদের মধ্যে থেকে একজনের মেইল বা চিঠি শোনাবো, আমাদেরকে পড়ে শোনাবে মঞ্জুর।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ
আমি বন্ধন। কিছুদিন আগে আমরা আমাদের পাশের এলাকার বন্ধুদের সাথে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করি। ম্যাচটির জয়ী দলের পুরস্কার ছিল 5,000 টাকা। আমি ওই ম্যাচের স্কোরার ছিলাম। এক সময় আমি আমাদের দলের পক্ষে 4 রান যোগ করে রাখি। ভেবেছিলাম ধরা পড়ে যাব, কিন্তু বিষয়টি কেউ খেয়াল করেনি। আমরা ম্যাচটি জিতে যাই, তবে ওই 4 রান চুরির ব্যাপারটা আমাকে এখনো পীড়া দেয়। এরকম জয়ে আসলে স্বস্তি নেই, আছে লজ্জা আর গ্লানি।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আজকের মতো শেষ করছি পর্যন্তই। অনেক ধন্যবাদ যারা আছেন সবসময় আমাদের অনুষ্ঠানের সাথে। একই সাথে ধন্যবাদ জানাবো যাদের উপলব্ধি হয় এই অনুষ্ঠান শুনে, যারা এই অনুষ্ঠানটি শোনার পর মনে করেন ভুল থেকে সরে আসা উচিত, অপরাধ থেকে সরে আসা উচিত, তাদের জন্য আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে অনেক 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 বেশি শুভকামনা জানাতে চাই। শেষের দিকে এসে আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান, এবং আপনারা যদি সঠিক পথ খুঁজে পান তাহলে আমরা বলতে পারবো আমাদের এই অনুষ্ঠানটি সার্থক। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ।
আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। ABC রেডিও 89.2 FM.